আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরার চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনাদের সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। আর বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা বছর আসছে একদমই আমাদের দ্বার প্রান্তে। আর এই সময়ে আমরা নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের এপিসোডের নাম কালা ফকিরের বিল। কি আছে এই বিলে, কি এই রহস্য, এই সবকিছু আমরা জানবো। এবং আজকের এপিসোডটা ইটস গোয়িং টু বি আ লং এপিসোড, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বছরের শেষ এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের হচ্ছে এপিসোডগুলো ওয়ান বাই ওয়ান করার চিন্তাভাবনা করেছি। এবং এর মধ্যে থাকবেন সাব্বিরজি, এর মধ্যে থাকবেন সুকান্ত মাইতি, এর মধ্যে থাকবেন আফ্রিকার কালো জাদু থাকবে। তবে এই আফ্রিকার কালো জাদুটা আসলে সত্যি কথা বলতে এই বছরে না, নেক্সট ইয়ারে থাকবে এবং নেক্সট ইয়ারের ফার্স্টেই থাকবে। এবং সেখানে আপনারা সেই আফ্রিকার একটা মরণ বান নিয়ে আপনারা এইবার ঘটনা শুনতে পাবেন। চমৎকার একটা ঘটনা আপনাদের শুনতে হবে। আরেকটা ঘটনা আমি পেয়েছি খুবই চমৎকার, কিন্তু এই ঘটনাটা নিয়ে আমি একটু কনফিউজ, কারণ আমি ঠিক বুঝতে পারছি না যে আপনারা এই ঘটনাটা কিভাবে নেবেন। মানে আমার অনেক সময়ই ঘটনা পাওয়ার পরে, সিলেক্ট করার পরে আবার আপনাদের নিয়ে চিন্তা করতে হয় যে আপনারা বলবেন হয়তো যে এই ঘটনাটা ভালো না, বা এরকম অনেক কিছু চিন্তা করতে হয়, সেটা নিয়ে আমি চিন্তা করছি। যাই হোক, আজকের ঘটনা শুরু করার আগে আমি বলি যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমি ভাবছি যে সামনের বছর থেকে এটা আর বলবো না, বারবার বলতেও কেমন লাগে। আর বেল আইকনটি ক্লিক করে রাখেন যারা সাবস্ক্রাইব করেছেন, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে আর কি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকের যে এপিসোডটা, সেই এপিসোডটা আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। খুব ইন্টারেস্টিংলি আমি একজন আমাদের মানে কি বলবো একটা স্টোরি টেলার পেলাম হঠাৎ করে, একেবারেই হঠাৎ করে পেয়েছি, মাসুদ ভাই। আমি তার ঘটনাও আপনাদের শোনাবো এবং সেই ঘটনাটাও আমি হচ্ছে নিজেই আসলে তখন আসলে মানে একেবারেই বাইরে, আমি তো স্টুডিওতে নিয়ে এসে কোনোভাবে তার ঘটনা শোনার কোনো সুযোগ ছিল না, আমি ফোন দিয়ে রেকর্ড করে ফেলেছি, সেটাও আমরা শোনাবো। সাউন্ডটা হয়তো একটু আপনাদের জন্য ডিস্টার্বিং লাগতে পারে, বাট ঘটনাটা ভালো, সুতরাং আমরা সেই ঘটনাটাও শুনবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের প্রথম ঘটনা আজকে, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি ঘটনাটি ভালো লাগবে আপনাদের। আমার নাম আহসান হাবিব। আমার জীবনের এই ঘটনা যখন কাউকে বলি তখন নিজেরই বিশ্বাস হতে চায় না যে একটা মানুষ এত বছর ধরে নরকের আগুনে জ্বলে পুড়েও কিভাবে বেঁচে থাকে। আমার বয়স এখন ৫০। এই ৫০টা বছর আমি যা দেখেছি তা কোনো সাধারণ মানুষের দেখার কথা নয়। আপনারা যারা শুনছেন তাদের শুধু একটা কথাই বলবো, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক জিনিসটাকে কখনো অবহেলা করবেন না। আমরা করেছিলাম আর তার মাশুল আমরা আজও দিয়ে যাচ্ছি, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যেতে হবে। আমার এই ঘটনা বা দুর্ভোগের শুরুটা কিন্তু আমার জন্মের পর থেকে নয়, বরং আমার জন্মের অনেক আগে থেকে। তখন আমাদের ফ্যামিলিটা ছিল বিশাল। আমার আব্বা মানে আমার বাবা ছিলেন সেই আমলের একজন নাম করা শিক্ষিত মানুষ। তিনি ডাক্তারি পাশ করেছিলেন, বুঝতেই পারছেন আজ থেকে প্রায় ৫৫-৬০ বছর আগে একজন MBBS ডাক্তারের সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস কতটা হাই ছিল। আব্বা ছিলেন দেখতে সুদর্শন এবং ভদ্র। ওনার মতো ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসাটাই স্বাভাবিক। আব্বা তখন জয়েন্ট ফ্যামিলিতে বা যৌথ পরিবারে থাকতেন। আব্বার বড় ভাই মানে আমার বড় জ্যাঠা এবং ওনার স্ত্রী অর্থাৎ আমাদের বড় আম্মা সবাই একসাথে থাকতেন। আর ঝামেলার সূত্রপাতটা হল ঠিক এই জায়গা থেকেই। আমাদের বড় আম্মা ছিলেন
অত্যন্ত জেদি এবং কিছুটা কমপ্লিকেটেড স্বভাবের। ওনার নিজের ছোট বোন ছিল আর উনি উঠে পড়ে লেগেছিলেন ওনার সেই বোনের সাথে আমার আব্বার বিয়ে দেওয়ার জন্য। উনি চাইতেন দুই বোন এক বাড়িতে থাকবে, রাজত্ব করবে, কিন্তু আব্বা ওনার সেই বোনকে একদমই পছন্দ করতেন না, কারণ ওই আন্টি প্রায়ই আব্বুদের বাড়িতে আসতেন আর আব্বা ওনার চালচলন, কথাবার্তা সবকিছুই লক্ষ্য করতেন। আব্বার মনে হয়েছিল ওই আন্টির আচরণ খুব একটা সুবিধের না, তাই আব্বা সরাসরি না করে দিয়েছিলেন। কিন্তু বড়ার মতো নাছোড় বান্দা, তিনি এটাকে নিজের প্রেস্টিজ ইস্যু বানিয়ে ফেললেন। তিনি আব্বাকে নানাভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতে থাকলেন। কখনো রান্নাঘরে ডেকে বলতেন, দেখো এই পিঠাটা আমার ছোট বোন বানিয়েছে, খেয়ে দেখো। কখনো বা জ্যাঠাকে দিয়ে আব্বাকে চাপ দেওয়াতেন, কিন্তু আব্বা ছিলেন এক কথার মানুষ। তিনি জ্যাঠাকে স্পষ্ট বলে দিলেন, ভাইজান আমি আপনাদের সম্মান করি, কিন্তু ভাবিকে বলে দেবেন আমি ওনার বোনকে বিয়ে করতে পারবো না, জোর করে তো সংসার হয় না। আব্বা যখন মুখের ওপর না করে দিলেন, তখন বড় আম্মার সেই হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে বদলে গেল। আমি পরে আমার ফুপুদের কাছে শুনেছি সেই দিন নাকি বড় আম্মার চোখ দুটো জ্বলে উঠেছিল। উনি কোনো চিৎকার করেননি, কোনো ঝগড়া করেননি, শুধু ঠান্ডা গলায় বলেছিলেন, আচ্ছা দেখা যাবে, কপালে যা আছে তাই হবে। ওনার ওই শান্ত গলাটা ছিল ঝড়ের আগের নীরবতার মতো। আমরা তখন বুঝিনি যে ওনার ওই দেখা যাবে কথাটার মানে কতটা ভয়ানক হতে পারে। এর কিছুদিন পরেই আব্বার বিয়ে ঠিক হল অন্য এক জায়গায়। আমার আম্মা ছিলেন শহরের এক বনেদি ব্যবসায়ী পরিবারের মেয়ে। আব্বা আম্মাকে দেখেননি, শুধু পরিবারের মুরব্বীদের কথায় রাজি হয়ে গিয়েছিলেন। দুই পরিবারই ছিল বেশ ধনী এবং প্রভাবশালী, তাই বিয়ের আয়োজন শুরু হল বিশাল ধুমধাম করে। আমাদের সেই পুরনো বাড়িতে সাজসাজ রব পড়ে গেল। কিন্তু এই আনন্দের মাঝে একজন মানুষ ছিলেন যিনি এই আনন্দ ভাগাভাগি করার পক্ষে ছিলেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এই বিয়েতে তিনি কোনো কাজ করবেন না, ওনার বাপের বাড়ির কেউ আসবে না। বাড়ির সবাই ওনাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল। শেষমেশ সবাই তাকে তার মতো ছেড়ে দিল। সবাই ভাবল হিংসা থেকে এমন করছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। বিয়ের অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছিল ততই যেন বাতাস ভারী হয়ে আসছিল। প্রথম অঘটনটা ঘটল গায়ে হলুদের ঠিক আগের দিন। আম্মার বাড়িতে একটা চিঠি এলো, হলুদ খামে ভরা একটা বেনামি চিঠি। সেই চিঠিতে আব্বার চরিত্র নিয়ে নানান কুরুচিপূর্ণ কথা লেখা। আম্মার বাবা মানে আমার নানা জান চিঠিটা পড়ে প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন বিচক্ষণ মানুষ। তিনি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সোজা আমাদের বাড়িতে খবর পাঠালেন। আব্বার বড় ভাই মানে আমার জ্যাঠা তখন আম্মার বাড়িতে গেলেন। চিঠিটা দেখে জ্যাঠা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তিনি জানতেন ওনার ভাই কেমন, আর তিনি এটাও আন্দাজ করতে পারছিলেন যে এই কাজটা কে করতে পারে। তিনি আম্মার বাবাকে বললেন, বেয়া সাহেব, শত্রু তো মানুষেরই থাকে, হিংসা থেকেই কেউ হয়তো এমন কাজ করেছে, আপনারা চাইলে আর খোঁজ খবর নিতে পারেন। আম্মার পরিবার আব্বার ওপর বিশ্বাস রাখল এবং চিঠিটাকে ইগনোর করল। কিন্তু জ্যাঠা বাড়ি ফিরে বড় আম্মাকে বললেন, তুমি যদি আর একবার এমন কোনো কাজ করো আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে দেব। আশ্চর্যের বিষয় হল বড় আম্মা কোনো প্রতিবাদ করলেন না, তিনি চুপ করে সব শুনলেন। ওনার মুখ ছিল অদ্ভুত, ভাবলেশহীন। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন, বিয়ের দিন। আমাদের বিশাল বাড়ির লনে বিশাল সব সাজসজ্জার কাগজ টাঙানো হয়েছে। কত কত মেহমান বিরিয়ানির গন্ধে চারপাশ মৌ মৌ করছে। একপাশে চলছে রান্নাবান্না, অন্যপাশে মেহমানদের বসার জায়গা। আব্বা তখন প্যান্ডেলে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই মেহমানদের বসার প্রধান টেবিলের ওপরে বাঁশে বাঁধা কাগজগুলো সহ বাঁশটা একপাশে হেলে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে যেন কেউ আগে থেকে প্ল্যান করে রেখেছিল, রান্নার জায়গার আগুনটা বাতাসের ঝাপটায় দাও দাও করে ছড়িয়ে পড়ল পাশের কাপড়ের প্যান্ডেলে। বিশ্রী শব্দ আর ধোঁয়ায় মুহূর্তের মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেল। মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করল। আগুন আগুন চিৎকারে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। আমি তখনও জন্মাইনি, কিন্তু আম্মার কাছে শুনেছি সেই আগুনের তাপ নাকি দোতলার বারান্দা থেকেও অনুভব করা যাচ্ছিল। চোখের পলকে সাজানো স্টেজ, সোফা, কার্পেট পুড়ে ছাই। বেশ কয়েকজন মেহমান আগুনে পুড়ে জখম হলেন, তাদের হসপিটালে নিতে হল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এত বড় একটা দুর্ঘটনার পরেও আমাদের বড় আম্মাকে
বিন্দুমাত্র বিচলিত হতে দেখা গেল না। আগুন যখন জ্বলছিল তখন নাকি বাড়ির কাজের মহিলারা দেখেছিল বরাম্মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে রেলিং ধরে নিচে তাকিয়ে মুচকি হাসছিলেন। ওনার সেই হাসিটা ছিল অদ্ভুত, ওনার চোখে আগুনের প্রতিবিম্ব নাচছিল আর উনি যেন সেই দৃশ্য উপভোগ করছিলেন। বিয়েটা তারপর খুব সাদামাটাভাবে পড়ানো হল, কোনো ধুমধাম হল না। মুরব্বীরা বললেন, যা হওয়ার হয়েছে, আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কিন্তু তারা জানতেন না এটা ছিল শুধুমাত্র শুরু। বিয়ের পর ঠিক হল এক সপ্তাহ পর বউ ভাত হবে এবং আম্মাকে আমাদের বাড়িতে তুলে আনা হবে। কিন্তু সেই এক সপ্তাহের মধ্যে এমন একটা ঘটনা ঘটল যা আমাদের পুরো পরিবারকে চুরমার করে দিল। আমাদের আত্মীয় স্বজন যারা বাসে করে বিয়েতে আসছিলেন তাদের বাসটা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করল। টাঙ্গাইল রোডের কাছে একটা মোড়ে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেল। সেই বাসে আমাদের পরিবারের প্রায় 30 জন আত্মীয় ছিল। ঘটনাস্থলেই অনেকে মারা গেলেন। সেই দিন আমাদের বাড়িতে বিয়ের উৎসবের বদলে লাশের মিছিল শুরু হল। চারিদিক শুধু কান্না আর আহাজারি, পাড়া প্রতিবেশীরা কানাকানি শুরু করল, এই বউ তো অপয়া, বাড়িতে আসার আগে এত কিছু। এই মৃত্যুর পরেও বিয়েটা বাতিল করা গেল না, কারণ সামাজিকভাবে সেটা সম্ভব ছিল না। বিয়ে হয়ে গেছে মানে হয়ে গেছে। তাই অনেক কিছুর পর শোকের ছায়া কাটতে না কাটতেই আম্মাকে আমাদের বাড়িতে আনা হল। কোনো উৎসব হল না, কোনো লাইটিং ছিল না, একদম চোরের মতো করে নতুন বউ ঘরে তোলা হল। আর সেই রাতেও বড় আম্মা একটা কাণ্ড করলেন। আম্মা যখন বাসর ঘরে ঢুকলেন তখন দেখলেন বিছানার মাঝখানে একটা মরা কাক পড়ে আছে, কাকটার পেট চেরা। আব্বা দৌড়ে এসে সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি কাজের মেয়েকে ডেকে ধমক দিলেন, ঘর পরিষ্কার করিসনি কেন? কাজের মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তো মাগরিবের সময় ঘর ঝাড়ু দিয়ে গেছি। যাই হোক, যৌথ পরিবারে আম্মার সংসার শুরু হল। কিন্তু শান্তি বলতে কিছু ছিল না। বড় আম্মা প্রতিটা মুহূর্তে আম্মাকে অপমান করতেন, কথায় কথায় খোঁটা দিতেন, তোর কারণে এত মানুষ মরেছে, তুই একটা অপয়া। আম্মা মুখ বুঝে সব সহ্য করতেন। তিনি জানতেন বড় যা মুরব্বী মানুষ কিছু বলা যাবে না। আব্বাও আম্মাকে সান্ত্বনা দিতেন, কিন্তু ব্যাপারটা শুধু কথায় আটকে থাকল না। মাস দুয়েক পরের ঘটনা, আম্মা তখন রান্নাঘরে ছিলেন, দুপুরে রান্না করছিলেন, তিনি চুলার দিকে মুখ করে বসা, পরনে ছিল একটা সুতির শাড়ি। বড় আম্মা কিচেনে ঢুকলেন পানি খাওয়ার নাম করে, আম্মা টের পাননি যে বড় আম্মা তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন। হঠাৎ দপ করে একটা শব্দ হল, আম্মা কিছু বুঝে ওঠার আগেই দেখলেন তার পিঠের দিকের আঁচলে আগুন দাউ দাউ করে জ্বলছে। আম্মা চিৎকার দিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলেন। ভাগ্যিস রান্নাঘরে তখন বালতি ভরা পানি ছিল, আব্বা দৌড়ে এসে সেই পানি ঢেলে আম্মাকে বাঁচালেন। এই ঘটনার পর আব্বার চুপ থাকতে পারলেন না, তিনি সরাসরি বড় আম্মাকে জেরা করলেন। বড় আম্মা তো আকাশ থেকে পড়লেন, তিনি কসম কেটে বললেন, আমি তো পানি খেতে গিয়েছিলাম, ও হয়তো সাবধান ছিল না। কিন্তু আব্বা জানতেন আম্মা কতটা সাবধানে কাজ করেন। চুলার আগুন তো সামনে, পেছনে আগুন অর্থাৎ আঁচলে আগুন লাগার কোনো কারণ নেই। আব্বা মনের দুঃখে নিজের পৈতৃক ভিটা ছেড়ে বড় আম্মার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শহরের অন্য প্রান্তে একটা বাসা ভাড়া নিলেন। আমরা ভাবলাম, যাক আপদ বিদায় হল, এবার হয়তো একটু শান্তিতে থাকা যাবে। কিন্তু আমরা ভুল ছিলাম। বাসা বদলানোর কয়েক মাস পর থেকেই শুরু হল আসল খেলা। বড় আম্মা হঠাৎ করেই ওনার রণকৌশল পাল্টে ফেললেন। তিনি আমাদের নতুন বাসায় আসা শুরু করলেন, হাতে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার, কখনো হালুয়া, কখনো মাংস, কখনো পায়েস। আম্মাকে জড়িয়ে ধরে তিনি বলতেন, বোমা আমাকে মাফ করে দিও, আসলে শয়তান আমার ঘাড়ে চেপেছিল। আম্মা তো সরল মানুষ, তিনি গলে গেলেন। তিনি ভাবলেন, মানুষ তো ভুল করেই। আব্বাও খুশি হলেন যে ভাইয়ের বউ সুপথে ফিরেছেন। বড় আম্মা প্রায়ই আসতেন, আম্মার চুলে তেল দিয়ে দিতেন, গল্প করতেন। কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করেনি, বড় আম্মা যখনই আসতেন উনি বাসার
এদিক সেদিক ঘুরতেন, কখনো বাথরুমে যেতেন, কখনো ছাদে যেতেন, কখনো আমাদের স্টোর রুমে ঢুকে যেতেন। আর উনি চলে যাওয়ার পর বাসার পরিবেশটা কেমন যেন ভারী হয়ে যেত। সন্ধ্যের পর মনে হতো ঘরের কোনায় কোনায় ছায়া নড়ছে, লোডশেডিং হলে মোমবাতির আলোয় মনে হতো দেয়ালে অদ্ভুত সব আকৃতি তৈরি হচ্ছে। আম্মা আব্বাকে বলতেন, বাসায় কেমন যেন একটা বোটকা গন্ধ পাই, পচা একটা কিছুর। আব্বা বলতেন, হয়তো ইঁদুর মরেছে কোথাও। আমার বড় ভাই হওয়ার পর বড় আম্মা আসা একদম বন্ধ করে দিলেন, আর ঠিক তখন থেকেই শুরু হল আমাদের পতনের পালা। একদিন সকালে আম্মা ঘুম থেকে উঠে বারান্দায় দরজা খুললেন, খুলতেই ওনার পা কিছু একটা সাথে আটকে গেল। তিনি নিচে তাকিয়ে যা দেখলেন তাতে ওনার আত্মা শুকিয়ে গেল। দরজার ঠিক সামনেই পড়ে আছে একটা সদ্য কাটা ছাগলের মাথা, কালো রঙের ছাগল, মাথা থেকে তখনও রক্ত চুঁইয়ে পড়ছে। আম্মা চিৎকার দিতে কেউ পারলেন না, গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো শব্দ হল। আম্মা কাঁপতে কাঁপতে আব্বাকে ডাকলেন, কারণ তিনি বুঝলেন এটা কুফরি কালামের জিনিস, কেউ তাবিজ করছে। আব্বা তখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, তিনি এসে দৃশ্যটা দেখে অবাক হলেন। তবে তিনি বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, তাই ভাবলেন কেউ ভয় দেখানোর জন্য এরকম করছে। তিনি বললেন, এটা পরিষ্কার করে দাও আর দারোয়ানকে বলো গেটে কড়া নজর রাখতে। লাভ হল না। এর ঠিক দুই দিন পর আবার বৃহস্পতিবার রাতে এবার পাওয়া গেল আমাদের শোবার ঘরের জানালার গ্রিলে ঝোলানো একটা পুটলি, লাল কাপড়ে মোড়ানো। আব্বা সাহস করে সেটা খুললেন, ভেতরে ছিল কিছু হাড়গোড়, মানুষের নখ, চুল আর অদ্ভুত সব লতা পাতা, আর ছিল একটা ছোট কাগজে লাল কালি দিয়ে লেখা কিছু কথা। তার মধ্যে একটা নাম আন্নু পড়তে পারলেন তিনি। আব্বা সেটা দেখেও চুপ করে রইলেন, কিন্তু ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল। উনি বুঝতে পারছিলেন কেউ শত্রুতা করছে, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর থেকে আমাদের বাসায় অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করল। আম্মা অসুস্থ হয়ে পড়লেন, ওনার শরীরে কোনো রোগ পাওয়া যেত না, উনি বিছানা থেকে উঠতে পারতেন না। ওনার মনে হতো সারা শরীরে কেউ সূঁচ ফুটিয়ে দিয়েছে। মাঝে মাঝে উনি জ্ঞান হারাতেন, আর জ্ঞান ফেরার পর আবোল তাবোল কথা বলতেন। উনি বলতেন, ওই যে সিলিংয়ের কোনায় কি যেন বসে আছে। আমরা তাকালে কিছু দেখতাম না, কিন্তু আম্মার চোখে মুখের আতঙ্ক দেখে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যেত। আব্বা অনেক ডাক্তার দেখালেন, সাইকোলজিস্ট দেখালেন, সবাই বলল ওনার স্প্লিট পার্সোনালিটি বা মানসিক কোন একটা সমস্যা হয়েছে, উনি হেলুসিনেট করছেন। এদিকে আব্বার অবস্থাও খারাপ হতে লাগলো। আব্বা যে ক্লিনিকে প্র্যাকটিস করতেন সেখানে হঠাৎ করে রোগী আসা বন্ধ করে দিল। আব্বা চেম্বারে বসে থাকতেন, কেউ আসত না, অথচ ওনার মতো ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য আগে মানুষ মারামারি পর্যন্ত করত। আব্বা বাসায় ফিরে এসে হতাশ হয়ে বসে থাকতেন। আমাদের অর্থনৈতিক অবস্থা দ্রুত খারাপের দিকে যেতে লাগলো। আমরা যারা ভালো স্কুলে পড়তাম আমাদের বেতন দেওয়া কষ্টকর হয়ে পড়ল। আমার বড় ভাই তখন ক্লাস সেভেনে পড়ে, সে হঠাৎ করে পড়াশোনায় একদম খারাপ করতে শুরু করল। যে ছেলে ক্লাসে ফার্স্ট হতো সে ফেল করতে লাগলো। টিচাররা বলল ও ক্লাসে বসে থাকে কিন্তু কিছু শোনে না। একদিন দুপুরে আমি স্কুল থেকে ফিরছি, তখন আমি খুব ছোট, ক্লাস ওয়ানে কি টুতে পড়ি, আম্মা শুয়েছিলেন, আমি আম্মার পাশে গিয়ে শুলাম। হঠাৎ আমি শুনলাম আম্মার আলমারির ভেতর থেকে খসখস করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে আলমারির ভেতরে কোনো একটা কিছু নড়াচড়া করছে। আমি ভাবলাম ইঁদুর ঢুকেছে। আমি আম্মাকে ডাকলাম, আম্মা আলমারিতে ইঁদুর। আম্মা চোখ মেরে তাকালেন না, শুধু ফিস ফিস করে বললেন, ওটা ইঁদুর না রে বাবা, ওটা বিপদ। আম্মার গলার স্বরটা অন্যরকম ছিল, আমি ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই আলমারির পাল্লাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে একটু যেন ফাঁকা হল, আর সেই ফাঁক দিয়ে আমি দেখলাম, যা দেখেছিলাম তা মনে পড়লে আমার বুকের ভেতরটা এখনো ধক করে ওঠে। আমি দেখলাম আলমারির অন্ধকারে দুটো চোখ বিন্দুর মতো জ্বলছে। সেদিন রাতে আব্বা যখন ফিরলেন তখন আমাদের পুরো বাড়ি জুড়ে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল। আব্বা ঢুকেই নাকে রুমাল দিলেন, বললেন, কিসের গন্ধ এটা, মনে হচ্ছে কোন একটা কিছু পচেছে। আমরা সারা বাড়ি খুঁজলাম কিন্তু গন্ধের কোনো উৎস পেলাম না। হঠাৎ আমার বড় ভাই, যে তখন সোফায় ঝিমোচ্ছিল, আচমকা দাঁড়িয়ে পড়ল। তার শরীরের ভঙ্গিটা কেমন যেন অদ্ভুত, সে অদ্ভুত একটা গোগানি দিয়ে মাটিতে পড়ে গেল এবং সাপের মতো কিলবিল করতে লাগল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আব্বা ভাবলেন মৃগী বা এপিলেপসি। তিনি ভাইয়ের মুখে চামচ ঢোকানোর চেষ্টা করলেন যেন জিভ না কাটে, কিন্তু ভাইয়ের গায়ে তখন অসুরের শক্তি। ভাই তখন অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করল। আব্বা হতভম্ব হয়ে গেলেন। আব্বা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে তুই? কেন এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস? জানিস না মানুষের শরীর কব্জা করা বারণ? এইবার একটা কর্কশ হাসি শোনা গেল। এই ঘটনার কয়েকদিন পর আব্বা বিজ্ঞান নিয়ে বসে থাকলেন না। তিনি বুঝলেন এটা মেডিকেল সায়েন্সের বিষয় নয়। তিনি খোঁজ নিয়ে এক বড় হুজুরকে নিয়ে এলেন। হুজুর যখন আমাদের বাসায় ঢুকলেন তখন ওনার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, এই বাসায় ঢোকার পর থেকেই আমার বুকটা কেমন ভারী লাগছে, আপনারা কেউ আমার সাথে প্রত্যেকটা ঘর চেক করবেন? আমরা হুজুরের পেছন পেছন গেলাম। হুজুর সবার ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন। তিনি দেয়ালের দিকে ইশারা করে বললেন, ওই দেয়ালের প্লাস্টারটা একটু ঘষে ভাঙুন তো। আব্বা হাতুড়ি দিয়ে দেয়ালের ওই অংশটা একটু ভাঙলেন, আর ভাঙতেই বেরিয়ে এলো একগুচ্ছ কালো চুল আর একটা ছোট হাড়ের টুকরো যা সিমেন্টের সাথে গেঁথে দেয়া হয়েছিল। হুজুর সেটা দেখে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আপনাদের খুব কাছের কেউ যে এই বাসায় নিয়মিত আসত সেই কাজটা করেছে। এটা জঘন্য কুফরি কালাম। এই জাদু নর্মালি ইন্দোনেশিয়ান কালো জাদু হিসেবে পরিচিত। এই হাড়টা কোনো মানুষের কবরের হাড়, আর এই চুলগুলো কোনো মৃত মহিলার। এগুলো দিয়ে আপনাদের পুরো পরিবারকে বেঁধে রাখা হয়েছে। আব্বা তখন বুঝতে পারলেন, বড় আম্মা যখন আমাদের বাসায় আসতেন তখন তিনি কেন এদিক সেদিক ঘুরতেন। তিনি আসলে এই জিনিসগুলো বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতেন। হুজুর তসবি হাতে বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করলেন। তিনি যেই পড়া শুরু করলেন অমনি আমাদের রান্নাঘর থেকে ধপাস ধপাস শব্দ হতে লাগল। হুজুর বললেন, ভয় পাবেন না, ওরা রাগ দেখাচ্ছে। আমরা বাসা বদল করলাম হুজুরের পরামর্শে, কিন্তু সমস্যা হল আমরা যেখানেই যাই ওই জিনিসগুলো আমাদের পিছু ছাড়ে না। আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের ভাগ্যে, সবকিছুতেই এক অদৃশ্য শেকড় যেন গেঁথে বসেছে। এবার আহসান আঙ্কেল একটু থামলেন, উনি একটু পানি খেলেন। হাসপাতালের করিডোরে তখন মানুষের ভিড় একটু কমেছে। কিছুক্ষণ ঢকঢক করে পানি খেয়ে আহসান আঙ্কেল আবার বলতে শুরু করলেন, আপনারা হয়তো ভাবছেন বাসা বদলালেই সব ঠিক হয়ে যায়, কিন্তু শরীরের রক্তে যদি বিষ মিশিয়ে দেয়া হয় তবে শরীর বদলাবেন কি করে? বড় আম্মা শুধু আমাদের বাসায় জাদু করেননি, তিনি এমন কিছু করেছিলেন যা আমাদের রক্তে মিশে গিয়েছিল। আমরা বুঝেছিলাম আরো অনেক পরে। আমরা যখন বুঝলাম বাসা বদলালেও ভাগ্য বদলানো যাবে না, তখন অনেক দেরি হয়ে গেছে। আমাদের নতুন বাসায় ওঠার পর মনে হল যেন আমরা আগুনের কড়াই থেকে সোজা জ্বলন্ত উনুনে এসে পড়েছি। হাব্বা ভেবেছিলেন পুরনো এলাকা থেকে দূরে সরে এলে হয়তো বড় আম্মার কুফরি কালামের গণ্ডি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। কিন্তু শয়তানের কোনো বর্ডার বা সীমানা থাকে না, ওটা বাতাসের মতো। আপনি যেখানেই নিঃশ্বাস নেবেন সেখানেই আপনার ফুসফুসে ঢুকে যাবে। নতুন বাসায় আসার মাস ছয়েক পরের কথা, আমি তখন ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি। ছোটবেলা থেকেই আমি ছিলাম যাকে বলে ক্লাসের ফার্স্ট বয়। টিচাররা আমাকে নিয়ে গর্ব করতেন, কিন্তু হঠাৎ করে আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। আমি স্কুলে যেতাম, ক্লাসে বসতাম, স্যাররা লেকচার দিতেন, কিন্তু আমার মনে হতো আমি পানির নিচে বসে আছি। সব কথা কেমন যেন ভন ভন করে কানে আসত। আমার ব্রেইন বা মগজ যেন কেউ তালা মেরে দিয়েছে। পরীক্ষার হলে কলম হাতে নিয়ে বসে থাকতাম, জানা উত্তর আমি লিখতে পারতাম না। আমার হাত কাঁপত, চোখের সামনে অক্ষরগুলো পোকার মতো কিলবিল করত। যে আমি অঙ্ক বা ম্যাথে একশোতে একশো পেতাম, আমি ফেল করতে শুরু করলাম। টিচাররা আব্বাকে ডেকে পাঠালেন। প্রিন্সিপাল স্যার আব্বাকে বললেন, ডাক্তার সাহেব, আপনার ছেলের কি কোনো মানসিক সমস্যা হয়েছে? আব্বা লজ্জায় মাথা নিচু করে রইলেন। বাসায় এসে আমাকে ধমকালেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তোর কি শরীর খারাপ? আমি আব্বাকে বলতে পারলাম না যে আমার শরীর খারাপ না, কিন্তু আমার মনে হয় আমার মাথার ভেতর অন্য কেউ বসে আছে, সে আমার চিন্তাগুলো খেয়ে ফেলছে। আমার মনে হতো দেয়ালের ছায়া আমার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে রাতে আমি ঘুমাতাম না, জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকতাম। মনে হতো অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে ইশারায় ডাকছে। ওদিকে আম্মার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। আম্মার সেই পিঠের পোড়া দাগটা শুকিয়ে গিয়েছিল, যেটা আগুনের কারণে হয়েছিল। কিন্তু মাঝে মাঝেই অসহ্য জ্বালা পোড়া করত সেখানে। ডাক্তাররা বলতেন এটা নার্ভ ড্যামেজ বা ফ্যান্টম পেইন, কিন্তু আমরা জানতাম এটা সাধারণ কোনো ব্যথা না। আমার আচরণেও ভয়ানক পরিবর্তন এলো। উনি সারাদিন চুপচাপ বসে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, কিন্তু মাগরিবের আজান দিলেই উনি কেমন অস্থির হয়ে উঠতেন। একদিন আব্বা অফিস থেকে ফিরে আম্মাকে নিয়ে একজন বড় নিউরোলজিস্টের কাছে গেলেন। ডাক্তার অনেকগুলো টেস্ট দিল, সব রিপোর্ট যথারীতি নর্মাল। ডাক্তার আব্বাকে বললেন, হামিদ সাহেব, আপনার ওয়াইফের ফিজিক্যাল কোনো সমস্যা নেই, এটা পিওরলি সাইকোলজিক্যাল। ঠিক এই সময়ে আমাদের বাসায় এলেন আমার ছোট মামা। উনি গ্রামের বাড়িতে থাকতেন, মাদ্রাসার শিক্ষক, খুবই পরহেজগার মানুষ। উনি আম্মাকে দেখার জন্য ঢাকায় এসেছিলেন। মামা যখন আম্মাকে দেখলেন, তখন আম্মা ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। আম্মার চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে গভীর কালি। মামা আম্মার দিকে তাকিয়ে শিউরে উঠলেন। উনি আব্বাকে আড়ালে নিয়ে বললেন, দুলা ভাই, আপনার চেহারা এমন কেন? ওনার চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে শরীরের ভিতরে প্রাণ নেই, অন্য কিছু আছে। আব্বা মামাকে সব খুলে বললেন। ওনার মুখটা গম্ভীর হয়ে গেল। তারপর উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দুলা ভাই, আমি আপনাদের একটা কথা কোনোদিন বলিনি, কারণ ভাবতাম বললে আপনারা বিশ্বাস করবেন না, উল্টো আমাকে পাগল ভাববেন। কিন্তু আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কথাটা না বললে অন্যায় হবে। মামা তখন আমাদের সেই গোপন সত্যটা জানালেন, যা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এই ঘটনাটা মামা নিজের চোখে দেখেছিলেন, যখন তিনি ছাত্র জীবনে একবার ঢাকায় এসে বড় আম্মার বাসায় দুই দিন ছিলেন। ঘটনাটা আমি মামার মতো করেই বলছি। কথাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। আমি তখন মাদ্রাসার ছাত্র, ধাওরা হাদিস পড়ছি। ঢাকায় এসেছিলাম একটা মাহফিলের কাজে। আমার থাকার কথা ছিল আপনাদের বাসায়, কিন্তু তখন আপনারা ঢাকার বাইরে ছিলেন, তাই বাধ্য হয়ে আমি ভাইজান, মানে আপনার বড় ভাই এবং ভাবির বাসায় উঠি। ভাবি আমাকে দেখে খুশি হলেন, আদর যত্ন করলেন, কিন্তু ওনার সেই আদরের মধ্যে কেমন যেন একটা ভান ছিল। ওনার হাসিটা আমার কাছে স্বাভাবিক লাগত না, মনে হতো জোর করে হাসছেন। রাতে আমাকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেয়া হল। সেই রুমটা ছিল দোতলায়, ভাবিদের বেডরুমের ঠিক পাশে। আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার অভ্যাস ছিল তাহাজ্জুদের সময় ওঠা। রাত তখন আনুমানিক 3টা কি 3:30 হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই বুকটা ধক করে উঠল। মনে হল রুমের টেম্পারেচার বা তাপমাত্রা হুট করে কমে গেছে, প্রচণ্ড শীত লাগতে শুরু করল। আমি কম্বলটা ভালো করে জড়াতে গিয়ে শুনলাম পাশের রুম থেকে, মানে ভাবির রুম থেকে, একটা অদ্ভুত শব্দ আসছে, খস খস ধরনের। মনে হচ্ছে কেউ ধারালো কিছু মেঝের ওপরে ঘষছে। শব্দটা একটানা হচ্ছিল, থেমে থেমে হচ্ছিল। আমি ভাবলাম ভাইজান হয়তো তাহাজ্জুদের জন্য উঠেছেন, কিন্তু শব্দটা মোটেও স্বাভাবিক ছিল না। আমি কৌতূহল বশত বিছানা থেকে নামলাম। আমার রুমের দরজাটা একটু ফাঁক করে করিডোরের দিকে তাকালাম। করিডোরে একটা ডিম লাইট জ্বলছিল, আবছা অন্ধকার। আমি দেখলাম ভাবিদের রুমের দরজাটা ভেড়ানো, আর সেই ফাঁক দিয়ে মেঝের ওপর একটা লম্বা ছায়া পড়েছে। আমি পা টিপে টিপে দরজার কাছে গেলাম, ভেতরের দৃশ্য দেখার জন্য উঁকি দিলাম। দুলা ভাই, আমি জীবনে অনেক জিন, ভূত বা বজ্জিনের কিস্সা শুনেছি, কিন্তু নিজের চোখে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ভাইজান গভীর ঘুমে অচেতন হয়ে বিছানায় পড়ে আছেন। ওনার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, আর ভাবি মেঝের মাঝখানে একটা জায়নামাজের মতো কিছু বিছিয়ে বসে আছেন, কিন্তু ওটা জায়নামাজ না, ওটা ছিল কালো রঙের একটা কম্বল বা কাপড়। অদ্ভুত সব নকশা তাতে। ভাবির পরনে ছিল একটা পুরনো ময়লা সাদা শাড়ি। উনি উল্টো হয়ে বসেছিলেন। ওনার সামনে একটা মাটির সরা বা বাটি রাখা, আর উনি তার ডান হাতের তর্জনী দিয়ে সেই বাটির ভেতর থেকে কিছু একটা তুলে মুখে দিচ্ছিলেন। বাটির জিনিসটা ছিল কাঁচা মাংসের মতো, কালচে লাল রঙের। ভাবি সেটা দিয়ে কিছু একটা করছিলেন, আর সেই সময় উনি বিড়বিড় করে কারোর সাথে কথাও বলছিলেন। আমি কান পেতে ওনার কথা শোনার চেষ্টা করলাম, কিন্তু উনি ফিস ফিস করে বলছিলেন। রাতের সেই পিনপতন নীরবতায় আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম, নিয়ে নে, সব নিয়ে নে, আমার যা আছে সব তোর।
With Russell.
কথা শেষ করেই উনি একটা বিকট শব্দে ঢেকুর তুললেন, আর সেই তখনই আমার মনে হল ঘরের কোনায় আলমারির ওপরের অন্ধকারে জায়গাটা যেন নড়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম আলমারির ওপর থেকে দুটো জলজলে লাল চোখ ভাবির দিকে তাকিয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম উনি কোনো সাধারণ জাদুকর নন, উনি কুফরি কালামের এমন এক স্তরে পৌঁছে গেছেন যেখান থেকে আর ফেরা সম্ভব না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের রুমে ফিরে এলাম। সারা রাত ঘুমোতে পারিনি, শুধু আয়াতুল কুরসি পড়েছি আর আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। পরদিন সকালে আমি কোনো মতে নাস্তা না করেই পালিয়ে এসেছিলাম। ভাবি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিরে ইলিয়াস, না খেয়ে যাচ্ছিস কেন? আমি ওনার চোখের দিকে তাকাতে পারিনি। এরপর আহসান হাবিব আবার তার ঘটনা বলতে শুরু করেছেন। মামার মুখে এই ঘটনা শোনার পর আব্বা সোফায় বসে থরথর করে কাঁপছিলেন। আব্বা বললেন, ইলিয়াস, তুমি এতদিন এই কথা গোপন রেখেছ? দুলাভাই, তখন বললে আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু এখন আপার অবস্থা দেখে আমার মনে হচ্ছে ভাবি ওনার শেষ চাল চেলেছেন। উনি আপনাদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় শয়তান বা মারির জিনকে চালান করেছেন। মামা বললেন, অবিলম্বে এই বাসায় রুকাইয়া করা দরকার। সেই রাতেই মামা সিলেটে ওনার ওস্তাদকে ডেকে পাঠানোর জন্য একজনকে পাঠালেন। হুজুর সব শুনে সেই খবরদাতা ব্যক্তিকে বললেন, খুবই ডেঞ্জারাস কেস, আমি কাল আসছি, কিন্তু সাবধান, রুকি বা ওই মহিলা যেন টের না পায়। আমরা খুব সাবধানে থাকলাম। আম্মাকে কিছু বুঝতে দিলাম না, কিন্তু শয়তান তো অন্তর্যামী হয় না, তবে তার চর থাকে। পরদিন দুপুরে আম্মা হঠাৎ করে জেদ ধরলেন উনি ওনার বাবার বাসায় যাবেন। আব্বা বললেন, তোমার শরীর খারাপ, এখন যেতে হবে না। আম্মা চিৎকার করে উঠলেন, ওনার গলার স্বরটা বদলে গেল সেই ভরাট পুরুষের কণ্ঠস্বর। আম্মা বললেন, আমাকে আটকে রাখতে চাস? আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আমরা তো হুজুরের কথা আম্মাকে বলিনি, তাহলে উনি জানলেন কিভাবে? তার মানে আমাদের প্রতিটি কথা, প্রতিটি পরিকল্পনা ও শুনছে। আপা ভয়ে পিছিয়ে গেলেন। মামা তখন সাহস করে সামনে এগিয়ে এলেন এবং উচ্চ স্বরে আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুনে আম্মা কানে হাত দিয়ে চিৎকার করতে লাগলেন। ওনার শরীরটা ফ্লোরে ধপাস করে হঠাৎ পড়ে গেল, খিঁচুনি দিয়ে উঠলেন উনি। ওনার মুখ দিয়ে ফেনা আর লালা বেরোতে শুরু করল। বিকেলের দিকে সিলেটে সেই হুজুর এলেন, সাথে ওনার তিনজন সহকারী বা সাকরেদ। হুজুরের বয়স 70-75 হবে, সাদা দাড়ি, চেহারাটা খুব নুরানি, কিন্তু ওনার চোখ ছিল ইস্পাতের মতো কঠিন। উনি এসেই বললেন, রোগীকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের সব জানালা বন্ধ করে দিন, আর ঘর থেকে সমস্ত ছবি পুতুল সব সরিয়ে ফেলুন। আমরা তাই করলাম। আমরা আম্মাকে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আম্মা তখনও জ্ঞানহীন অবস্থায় ছিলেন, কিন্তু হুজুর ঢুকতেই উনি ঝট করে চোখ মেললেন। সেই চোখ আমি আজও ভুলতে পারিনি। হুজুর আম্মার সামনে চেয়ারে বসলেন, শান্ত গলায় বললেন, মা, তুমি কেন এই শরীরটাকে কষ্ট দিচ্ছ? আম্মা বা তার ভেতরে থাকা সত্তাটা তখন বলে উঠল, তোরা এই কাজে জড়াস না। হুজুর বিচলিত হলেন না, তিনি বললেন, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কে? আল্লাহর সৃষ্টি হয়ে তুই কেন আল্লাহর হুকুম অমান্য করছিস? জিনিসটা এবার রেগে গেল। আম্মার শরীরটা সোফায় বসে থাকা অবস্থাতেই অদ্ভুতভাবে যেন দুমড়ে মুচড়ে গেল। মনে হল ওনার হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। সাহায্য কর, বাঁচা আমাকে, সাহায্য কর, হুজুর ওনার সহকারীদের ইশারা করলেন। তারা আম্মাকে চেপে ধরল। হুজুর পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন, যাতে পানি পড়া ছিল, তিনি সেটা আম্মার চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানি পড়াটা আম্মার গায়ে লাগতেই মনে হল যেন ফুটন্ত তেল পড়েছে। আম্মা আকাশ ফাটা চিৎকার দিয়ে উঠলেন। হুজুর উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন, থামলেন না। তিনি আম্মার কপালে বুড়ো আঙুল দিয়ে সজোরে চাপ দিলেন। এটাকে বলে রগ ধরা। জিন্দা এই ব্যথা সহ্য করতে পারে না। তখন জিনিসটা আম্মার গলায় তার স্বর নকল করে কাঁপতে শুরু করল। বলল, বাবা, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আমি তোমার আম্মা, ওরা আমাকে মেরে ফেলবে। এটা ছিল শয়তানের ধোঁকা বা ইলিউশন। ও চাইছিল আমরা যেন ইমোশনাল হয়ে হুজুরকে থামাই। আব্বা একটু এগিয়ে গিয়েছিলেন, কিন্তু মামা আব্বাকে ধরে রাখলেন। প্রায় 2 ঘন্টা ধরে চলল এই যুদ্ধ। ঘরের আসবাবপত্রগুলো ঠক ঠক করে কাঁপছিল, কাঁচের শোপিসগুলো নিজে থেকেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, যেন ভূমিকম্প হচ্ছে।
শেষে হুজুর একটা মাটির হাড়ি বা কলসি আনলেন, যার মুখে একটা ঢাকনা এবং লাল কাপড় ছিল। তিনি জোরে জোরে আয়াত পড়ে ফুঁদিতে লাগলেন এবং হাড়িটা আমার মুখের কাছে ধরলেন। তিনি ধমক দিয়ে বললেন, বের হ, আল্লাহর হুকুমে বের হ। জি সে তখন শেষবারের মতো হুঙ্কার দিল, বলল, তুই কেন এসেছিস? তোর স্ত্রীর মতো তুইও মরতে চাস? হঠাৎ আম্মা বমি করলেন। আম্মা এরপর জ্ঞান হারিয়ে সোফায় এলিয়ে পড়লেন। ঘরের পরিবেশটা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। হুজুর হাড়িটা হাতে নিয়ে কাঁপছিলেন, ওনার চেহারা তখন খুব ক্লান্তিতে ভরে গিয়েছিল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ ওটাকে বন্দি করতে পেরেছি, কিন্তু এটা সাধারণ কোনো জিন না, এটা মারিদ না। আমার ধারণা মতে এটা ইফরিত বা অত্যন্ত শক্তিশালী জাতের একটা জিন। এটাকে পাঠানো হয়েছে শুধু আপনাদের ক্ষতি করার জন্য নয়, আপনাদের বংশ নির্বংশ করার জন্য। এই হাড়িটা আজকেই কোনো গভীর নদীতে বা জনমানবহীন জায়গায় পুঁতে ফেলতে হবে। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম, ভাবলাম যাক বিপদ কেটে গেছে। আম্মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন, ওনার শরীরের ব্যথা কমে গেল, উনি আবার স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন। আমরা ভাবলাম এত বছরের অভিশাপ হয়তো শেষ হল। মাস তিনেক আমরা খুব শান্তিতে ছিলাম, আমি আবার পড়াশোনায় মন দিলাম, আব্বার প্র্যাকটিসও একটু একটু করে ভালো হতে শুরু করল। এর মাঝে একদিন খবর এলো ভাবি মানে বড় ভাবি মারা গেছেন, বড় আম্মার মৃত্যু সংবাদ। আমাদের খুশি হওয়া উচিত ছিল, কারণ আমাদের সমস্ত সমস্যার মূলে ছিলেন তিনি। কিন্তু আব্বার মুখ দেখে মনে হল তিনি ভয় পেয়েছেন। তিনি বললেন, ভাবি মারা যাওয়ার আগে খুব অদ্ভুতভাবে মারা গেছেন, ওনার নাকি সারা শরীরে পচন ধরেছিল। উনি মৃত্যুর আগে বারবার আমাদের নাম ধরে ডাকছিলেন। আমরা সবাই জানাজায় গেলাম, আত্মীয়তার খাতিরে যেতেই হল। মুরব্বীরা বলেছিলেন স্ট্রোক করে মারা গেছে, কিন্তু মামা আমাকে ফিসফিসিয়ে বললেন, এটা সেটা না রে, শয়তান বুমেরাং হয়ে ওনাকে আক্রমণ করেছে। বড় আম্মাকে কবর দেয়া হল। আমরা ভাবলাম ওনার সাথে সাথে হয়তোবা এই জাদুও শেষ। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়াও করেছিলাম, কিন্তু সমস্যা হল উনি মরার আগে যে বিষ বৃক্ষটা বুনে গিয়েছিলেন তার শেকড় ততদিনে অনেক গভীরে চলে গিয়েছিল। বড় আম্মার মৃত্যুর ঠিক 40 দিন পর আমাদের বাসায় আবার সেই পরিচিত উৎপাত শুরু হল। সেদিন ছিল শুক্রবার, আমি জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরছি, দেখি বাসার মেইন গেটটা খোলা। ভেতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে আব্বা ফ্লোরে বসে আছেন, আর ওনার কোলে আমার বড় ভাই শুয়ে আছে। ভাইয়ার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি কাছে গিয়ে ডাকলাম, ভাইয়া। কোনো উত্তর দিল না। আব্বা আমার দিকে তাকালেন, ওনার চোখ দিয়ে পানি ঝরছিল। আব্বা ভাঙা গলায় বললেন, তোর ভাই আর নেই রে বাবা, ও চলে গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না, সকালবেলায় যে ভাই আমার সাথে নাস্তা করল সে নেই। আব্বা বললেন, ভাই নাকি বাথরুমে গিয়েছিল গোসল করতে, অনেকক্ষণ বের হচ্ছিল না, দেখে আব্বা দরজা ভেঙে দেখেন ভাই বালতির পানিতে মুখ ডুবিয়ে মরে পড়ে আছে। ডাক্তাররা বলল হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানতাম এটা হার্ট অ্যাটাক না, কারণ ভাইয়ার গলায় আমি স্পষ্ট হাতের আঙুলের ছাপ দেখেছিলাম। ভাইয়ার মৃত্যুর পর আম্মা একদম পাগল হয়ে গেলেন, তিনি সারাদিন ভাইয়ার জামা কাপড় বুকে নিয়ে বসে থাকতেন আর বিড়বিড় করে বলতেন, ওরা বলেছিল একটা বলি চাই। আপনি কি বুঝতে পারছেন আমাদের মনের অবস্থা তখন কেমন ছিল? আমরা একটা অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করছিলাম, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, গুলি করা যায় না, শুধু মার খাওয়া যায়। হুজুর বলছিলেন জিনটাকে বন্দি করেছেন, তাহলে এটা কি করল? হ্যাঁ, উনি তো বলেছিলেন যে এটা জাস্ট একটা শয়তানের চেলা। মামা আবার সেই হুজুরকে খবর দিলেন। হুজুর শুনে খুব অবাক হলেন, তিনি বললেন, এটা তো হওয়ার কথা না, আমি তো ওটাকে বন্দি করেছি, আর ওর চেলা আসতেই পারে, আল্লাহ রক্ষা করুন, এই জাদু আসলে রক্তে মিশে আছে। এই সব কাজে ইন্দোনেশিয়ান জাদুকররা খুব এক্সপার্ট হয়ে থাকে। কার রক্তের সাথে, আমার, আব্বার নাকি আম্মার? এই সন্দেহের বীজ আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিল। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। বাসায় লোডশেডিং হলে আমরা আলাদা আলাদা রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম, ভয় পেতাম পাছে নিজেই আপনজনের ক্ষতি করে বসি। আর ঠিক তখন থেকেই আমার সাথে সেই ঘটনাগুলো ঘটতে শুরু করল, যার কারণে আজ আমি এই হসপিটালে বসে আছি। আমার বয়স তখন 20 কি 22 হবে। আমি একদিন দুপুরে আমার ঘরে শুয়ে আছি, হঠাৎ মনে হল আমার বুকের উপর কেউ চেপে বসেছে, বোবা বা স্লিপ প্যারালাইসিস ভাবলাম। কিন্তু না, আমি স্পষ্ট দেখলাম আমার বুকের ওপরে একটা ছায়া বসে আছে, তার কোনো মুখ নেই। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে কিছু একটা বলল। এটা বাংলা ছিল না, ইংরেজি ছিল। গলার স্বরটা ছিল পুরনো পরিচিত বড় আম্মার মতো। আমার বুকের ওপর বসা সেই ছায়াটির ফিসফিসানি শুনে আমার শরীরটা যেন পাথরের মতো জমে গিয়েছিল। আমি ইংরেজি ভাষায় ওর কথার অর্থ বোঝার মতো মানসিক অবস্থায় ছিলাম না, কিন্তু ওর গলার স্বরটা আমার মগজের কোষে কোষে গেঁথে গিয়েছিল। আমি নড়ে চড়ে বসতে চাইলাম, চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার ভোকাল কর্ড যেন কেউ ছিঁড়ে দিয়েছে। পরের কয়েকটা মাস আমার জীবন থেকে কিভাবে মুছে গেল আমি জানি না। আমি সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছিলাম। আমি মাঝে মাঝে জ্ঞান ফিরে পেতাম অদ্ভুত সব জায়গায়। একবার জ্ঞান ফেরার পর দেখি আমি আমাদের ছাদের পানির ট্যাঙ্কির পাশে পড়ে আছি, আমার হাতে একটা ধারালো বটি আর সামনে একটা জবাই করা মুরগি। মুরগিটার রক্তে আমার সারা শরীর মাখা মাখি, অথচ আমি জীবনে একটা মশাও মারিনি। আমি চিৎকার করে বটিটা ফেলে দিলাম। আব্বা দৌড়ে এলেন, আমাকে ওই অবস্থায় দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই এসব কি করছিস? আমি আব্বার চোখের দিকে তাকিয়ে বললাম, আব্বা আমি তো কিছু করিনি, বড় আম্মা আমাকে বলল মুরগিটা কাটতে, তাই কাটলাম। আব্বা চমকে উঠলেন, বড় আম্মা? তিনি তো কবরে। আমার অবস্থা তখন জীবন্ত লাশের মতো। আমি দিনের বেলা ঘরের কোনায় চুপ করে বসে থাকতাম, আলোর দিকে তাকাতে পারতাম না, রোদ গায়ে লাগলে মনে হতো অ্যাসিড ঢেলে দিয়েছে কেউ, আর রাত হলে আমার ভেতরে সেই জানোয়ারটা জেগে উঠত। আব্বা পাগল হয়ে গেলেন। তিনি ডাক্তারি বিদ্যা, বিজ্ঞান, লজিক সব আবর্জনার ঝুড়িতে ফেলে দিলেন। তিনি পাগলের মতো এই হুজুর সেই হুজুরের কাছে ছুটতে লাগলেন, কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারল না। উল্টো যারাই আমার ডুকাইয়া করতে আসত তারা অপমানিত হয়ে ফিরে যেত। আমি মানে আমার ভেতরে ওই জিনিসটা তাদের অপমান করত। শেষে আব্বা এক চরম সিদ্ধান্ত নিলেন। তিনি শুনলেন চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায় এক তান্ত্রিক বা আধ্যাত্মিক সাধক আছে, যিনি জিন চালানে ওস্তাদ। আব্বা সেই সাধককে আমাদের বাড়িতে নিয়ে এলেন। লোকটার চেহারা ছিল ভয়ঙ্কর, বড় বড় চুল, পরনে কালো আলখেল্লা। তিনি আমাকে দেখে হাসি দিলেন একটা, তারপর বললেন, তোর শরীরে যেটা আছে সেটাকে বের করা সহজ না। আব্বা পায়ে পড়ে গেলেন, আমার ছেলেকে বাঁচান, যা লাগে আমি দেব। সাধক বললেন, আজ অমাবস্যা, আজ রাতে কাজ হবে, কিন্তু সাবধান, যদি ভুল হয় তাহলে এই ঘরে কেউ বাঁচবে না। সেই রাতটা ছিল আমার জীবনের শেষ স্বাভাবিক রাত, যদি সেটাকে স্বাভাবিক বলা যায়। আমাদের ড্রয়িং রুমের সব আসবাবপত্র সরিয়ে ফেলা হল, মাঝখানে একটা বড় বৃত্ত আঁকা হল, আমাকে সেই বৃত্তের মাঝখানে বসানো হল, আমার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। সাধক সামনে আগুনের কুণ্ডলী জ্বালালেন এবং কিসব পড়তে লাগলেন। ঘর ভর্তি ধোঁয়া আর আগরবাতির গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। আব্বা এক কোনায় জায়নামাজে বসে তসবি পড়ছিলেন আর কাঁদছিলেন। সাধক যখন মন্ত্র পড়া শুরু করলেন, আমার শরীরের ভেতরে সেই পুরনো ঝড়টা শুরু হল, মনে হল হাড়গুলো সব গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সাধক একটা মরা মানুষের খুলি বা সেইরকম কিছু একটা থেকে আমার গায়ে পানি ছেটালেন। পানিটা গায়ে লাগতেই আমার ভেতরের কিছু একটা খেপে গেল। সাধক ভয় পেলেন না, তাতে তিনি আরো মন্ত্র পড়তে শুরু করলেন। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার গলা দিয়ে কিছু একটা উঠে আসছে, বমি নয় অন্য কিছু। মনে হল একটা জ্যান্ত সাপ আমার পেট থেকে গলা পর্যন্ত এসে বের হবার চেষ্টা করছে। কিন্তু তখনই ঘটল আসল ঘটনা, যে গোপন সত্যটা এতদিন আমরা জানতাম না সেই মুহূর্তে তা প্রকাশিত হল। আমার মুখ দিয়ে সেই শয়তানটাই কথা বলে উঠল। এবার সে খুব শান্ত, শীতল, আমাকে ধোকা দিচ্ছিস তোরা? তোদের আমি 2 বছর সময় দিয়েছি, কি করতে পেরেছিস তোরা? কিছুই না। আব্বা দৌড়ে এলেন বৃত্তের কাছে, চিৎকার করে বললেন, কি চাস, আমার ছেলেকে ছেড়ে দে। জিসা তখন আব্বার দিকে তাকিয়ে বলল, জাদুকর আমাকে এই ছেলের শরীর ওয়াদা হিসেবে দিয়েছে, আমি ওর রক্তে নিঃশ্বাসে মিশে আছি। আব্বা থমকে গেলেন, সাধকও পিছিয়ে গেলেন। সাধক বলেন, সর্বনাশ, এটা তো আসর নয়, জিন আর মানুষ এক হয়ে গেছে, এদের আলাদা করা সম্ভব নয়। এই কথা শোনার পর আব্বা ধপ করে ফ্লোরে বসে পড়লেন। ওনার চোখ মুখ ছিল ক্লান্ত আর পরাজয়ের গ্লানিতে ভরা। কিন্তু শয়তান তখন থামেনি, আব্বাকে তখন সে চূড়ান্ত আঘাতটা দিল। সে আমার হাতটা মুক্ত করে ফেলল কিভাবে জানি না, হয়তো সেই অমানবিক শক্তিতে দড়ি ছিঁড়ে গিয়েছিল। আমি উঠে দাঁড়ালাম, আব্বা তখন ফ্লোরে বসা, আমি আব্বার কাছে গেলাম। আব্বা মুখ তুলে তাকালেন, ওনার চোখে ছিল মায়া আর আমার চোখে ছিল ঘৃণা। আমি আব্বাকে নাকি বলেছিলাম, তোর জেদ এসবের মূলে, দেখবি তোর ছেলে কিভাবে মরেছিল। এই বলে আমি জ্ঞান হারাই। এই ঘটনার ছয় দিনের মাথায় আব্বা হার্ট অ্যাটাকে আল্লাহর কাছে চলে যান। আব্বার মৃত্যুর পর আমাদের সংসারের হাল ধরার মতো কেউ রইল না। আমি পুরোপুরি পাগল হয়ে গেলাম, অন্তত ডাক্তারি ভাষায় যাকে পাগল বলে। আমাকে মানসিক হাসপাতালে পাঠানো হল, সেখানে আমি 3 বছর ছিলাম। সেই 3 বছরের স্মৃতি আমার খুব একটা মনে নেই, শুধু মনে আছে হাসপাতালের অন্য রোগীরা আমাকে ভয় পেত। 3 বছর পর আমি যখন হাসপাতাল থেকে ছাড়া পেলাম, তখন আমি আর আগের আহসান নেই, আমি শান্ত চুপচাপ। ডাক্তাররা বলল আমি সুস্থ, কিন্তু আমি জানি আমি সুস্থ নই। সেই জিনিসটা এখনো আমার ভেতরে আছে, এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওটা জেগে আছে। মাঝে মাঝে আমি যখন খুব রেগে যাই বা হতাশ হই, তখন আমি টের পাই ওটা নড়ে চড়ে বসে, ওটা আমার শিরা উপশিরায় কিলবিল করে। এখন আমার বয়স 50, বড় ভাই নেই, আব্বা নেই, আম্মাও আব্বার মৃত্যুর 1 বছর পরে মারা গেছেন। আমি একা, বিয়ে করিনি। আহসান আঙ্কেল ওনার ফাইলটা বন্ধ করলেন, আমাদের সামনে চা এল। ঘটনা শুনতে শুনতে 6-7 কাপ চা আমরা খেয়ে ফেলেছি। হঠাৎ উনি আমাকে বললেন, আপনি হয়তো ভাবছেন আমি হয়তো বানিয়ে বলছি কথাগুলো, তাই মনে হলে আমার বয়স বিবেচনা করবেন আর মার্জনা করবেন। এই বলে তিনি উঠে দাঁড়ালেন, যাওয়ার সময় আমার কাঁধে হাত রাখলেন আর ফিসফিস করে বললেন, আমার জন্য দোয়া করবেন না, দোয়া করলেও কষ্ট পায়, আরও কষ্ট পেলে আমাকে কষ্ট দেয়, তার চেয়ে বরং দোয়া করবেন যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি হয়। এই বলে আহসান আঙ্কেল উঠে দাঁড়ালেন। আমাকে ও আমার বন্ধুকে বিদায় দিয়ে উনি একটা অটোতে করে ময়মনসিংহ বাইপাসের দিকে রওনা দিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমি সাবিত আলম আপনাদের জন্য কালেক্ট করেছিলাম। ধন্যবাদ সকলকে, আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Happy dreams just for you. I just want to like share you. Happy dreams just for you.
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভাইরাল চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি মিউট করে আপনাদের সাথে কথা বলছিলাম, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো আমি একটা আমি আপনাদের কমেন্ট চেক করছিলাম এবং কমেন্ট চেক করতে গিয়ে আমি দেখলাম যে একজন বা কয়েকজন বলছেন যে আমাকে একটু সাবস্ক্রাইব করিয়ে দিন। সাবস্ক্রাইব করিয়ে দেওয়া কিন্তু ইটস ফ্রি এবং সাবস্ক্রাইব আপনি ইউটিউব চ্যানেলে ঢুকলেই সাবস্ক্রাইব করার অপশনটি পাবেন। একটু দেখুন ওপর নিচে আপনি দেখতে পাবেন এবং সেখানে কিন্তু আপনি জাস্ট ক্লিক করলেই সাবস্ক্রিপশনটা হয়ে যাবে। সো এটাতে এটা 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 নিয়ে আপনার কোনো ঝামেলা হওয়ার কথা না, জাস্ট একটু খুঁজলেই পাবেন। আর আমি এখন আরও বেশ কিছু ঘটনা দেখলাম যে অনেকেই আছেন আমাকে ইটালি থেকে শুনছেন, রোমান যেরকম ঠিক একইভাবে জুনায়েদ হুজুরের ঘটনা চাই। বছর শেষ তো, জুনায়েদ হুজুরের ঘটনা ডেফিনেটলি আসবে, অলরেডি আমরা সেটা সিলেক্ট করে রেখেছি। রক্ত হিম করা ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই, হেদায়েত আলো আমাকে লিখেছেন। না ভাই, আমি আর কোনো নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে ট্রাই করতে চাই না, ভয় পাই। কারণ যখনই আমরা কোনো নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রাই করি বা যখনই আমরা এই সম্পর্কে কোনো কিছু বলি, তখনই আমি দেখি যে মানে মানুষজন খুব রিয়াক্ট করেন এবং তারা সব আসলে এই ওল্ড যে মিউজিকটা আছে এটাকে থাকতে চান। যদি আপনাদের ভিন্ন কোনো মত থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছেন হাসান আলী এনায়েতপুর থেকে, সিরাজগঞ্জ এনায়েতপুর থেকে। ফয়সাল আহমেদ রাজশাহী দুর্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি লিভন এবং তিনি আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে সৌরভ বলছি। টাঙ্গাইল মধুপুর থেকে আলভি আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকার রাজারবাগ থেকে, আচ্ছা ঢাকার রাজারবাগ থেকে শুনছেন হচ্ছে হিমেল। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। গাইবান্ধা থেকে আছেন হচ্ছে আমাদের সঙ্গে আবু সাইদ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি তারিখ মনে হয় এটা হবে, এবং নামগুলো আসলে আপনি যদি লিখে দেন কমেন্টের সাথে তাহলে খুব ভালো হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে যেমন সৌরভ নাম লিখে দিয়েছেন, তিনি শুনছেন। সিরাজগঞ্জ বেলকুচি থেকে শুনছেন হচ্ছে জুবায়ের ইসলাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদুল সৌদি আরব থেকে। আচ্ছা, ঘটনার মাঝখানে ইন্ট্রো দিতে মানা করেছেন। ঘটনার মাঝখান থেকে আসলে ইন্ট্রো না দিয়ে উপায় ছিল না, একটা টেকনিক্যাল ঝামেলার কারণে দিতে হয়েছে, আই এম রিয়েলি সরি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তামান্না আনজুম, তিনি আছেন, তিনি এবং তার ফুপি মিলে ভূত ডট কম শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ঢাকা মিরপুর থেকে শুনছেন শান্ত, থ্যাংক ইউ শান্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যশোর থেকে সাব্বির হোসেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমাকে বলছেন যে আমাদের মিস্টার ডেঞ্জার, তিনি বলেছেন যে ইমো নাম্বারটা দিতে আমার কোনো কাছে, আমার আই এম রিয়েলি সরি আমার কোনো ইমো নাই, বাট আপনি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং ফেসবুক পেজের ইনবক্সে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং সেখানে আমি বা আমরা আপনাকে রিপ্লাই দিয়ে দেবো, আপনি পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে এমডি আবির অলরেডি আর্জেন্টিনার পতাকা এখানে দিয়ে দিয়েছেন, কারণ হচ্ছে সামনে ওয়ার্ল্ড কাপ, আপনারা সবাই জানেন, তার একটা বাতাস চারিদিকেই লেগেছে এবং সেই জায়গা থেকে হয়তো তিনি এটা শেয়ার করেছেন। আমি জানি যে তিনি যেহেতু দিয়েছেন তারা এখন আরো অনেকেই দিতে শুরু করবেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন। অনেকেই কমেন্ট পড়াটা পছন্দ করেন না, যার কারণে আমি এখন সরাসরি ঘটনায় যাব এবং আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই আমাদের দ্বিতীয় ঘটনায়। আমরা কিন্তু পার্ট পার্ট করে শোনাচ্ছি বলে ওরকম লেগেছে, বাট আসলে কিন্তু দ্বিতীয় ঘটনা যাচ্ছি আমরা এখন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা ঘটনা শোনাবো, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাজবাড়ী জেলা পাংশা থানা জশাই ইউনিয়ন পাটনিতলা নামক গ্রামের একজন ছেলে। আমার নাম সর্দার আলামিন। আমার জন্ম এবং শৈশব এই পাটনিতলা গ্রামেই কেটেছে এবং এসএসসি পর্যন্ত আমার পড়ালেখার পর বন্ধ হয়ে যায়, কারণ আমরা দুই ভাই ছিলাম। আমার বড় ভাই, তিনি ওমান প্রবাসী ছিলেন, ভাগ্যের নির্মম পরিহাসে ওমানে ঘুমের ঘোরে তিনি মারা যান।
আজ তিনি এই দুনিয়ায় নেই। তারপর পরিবারের হাল ধরার জন্য আমি 2024 সালে সৌদি আরব চলে আসি এবং আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি 2014 সাল থেকে ভূত এফএম শুনতাম এবং এখনও ভূত ডট কম এর সাথে আছি এবং কেন জানি এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমি প্রতিদিন রাতে ভূত এফএম না শুনলে আমার ঘুম হতো না। এবার মূল ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 15 বছর আগে, 2010 সালে। আমার এলাকায় সম্পর্কে আমার ভাই হয়, তার নাম জলিল খাঁ। তার 3 সন্তান, জিল্লু, সুজন, রিজন। যিনি বড় তার নাম জিল্লু আর মেজো ছেলের নাম সুজন, ছোট ছেলের নাম রিজন। মূলত ঘটনা যাকে ঘিরে, তিনি হলেন জলিল ভাইয়ের মেজো ছেলে সুজন। ছেলেটা ভালো ছিল, আমরা একসাথে ক্লাস 4 পর্যন্ত পড়ালেখাও করেছি। সুজন ছেলে ভালো ছিল। আসলে বলে রাখি, 2010 সালে তখন জলিল ভাইদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই জলিল ভাই এবং তার 3 ছেলে তাদের প্রতিদিন দিন মজুরি করে খেতে হতো। কিন্তু সুজন ছিল একটু আলাদা, ও বাড়ির এবং বাইরের কাজ করতে চাইত না। এ কারণে জলিল ভাই তার বড় ছেলে জিল্লুর সাথে মেজো ছেলে সুজনের মাঝে মাঝে ঝগড়া ও অশান্তি লেগেই থাকত। মাঝে মাঝে দুই ভাইয়ের মধ্যে একটু হাতাহাতিও হতো। এভাবেই তাদের দিন কাটতে থাকে। বলে রাখি, জলিল ভাইদের বাড়ির পাশে কালা ফকির নামের একটা বিল আছে। হঠাৎ একদিন সকালবেলা জলিল ভাই এবং তার বড় ছেলে জিল্লুর কালা ফকির মাঠে কাজ করছিলেন। বলে রাখি, মাঠে তখন সোনালী ধান মাঠ ভরে গিয়েছে। ভাই আর তার বড় ছেলে জিল্লুর সকাল সকাল ধান কাটতে মেজো ছেলে সুজনকে নিয়ে যান। ছোট ছেলে রিজন তখন একটু ছোট, ওকে আর তেমন কাজের কথা বলত না জলিল ভাই। ধান কাটতে কাটতে অনেক বেলা হয়ে যায়, সুজনের আসার কোনো খবর নেই। এদিকে রমজান মাস, বেলা প্রায় 2টা বাজে। জলিল ভাই তখন তার বড় ছেলেকে বলে, জিল্লু তুই ধান কাট, আমি একটু বাজারে যাব, সুজনকে পাঠিয়ে দিচ্ছি, ও তো এখনো এলো না। এই বলে সে মাঠ থেকে বাড়ি চলে আসে। বলে রাখি, তখন রমজান মাসের 22 রোজা। ফিরে এসে জলিল খাঁ সুজনকে মাঠে যেতে বলেন, কিন্তু সে যেতে চায় না। বলে তার এই মাঠে ঘাটে যেতে ভালো লাগে না। কিছুক্ষণ কথোপকথন চলে, তারপরে সে কাঁচি হাতে মাঠে চলে যায়। দুই ভাই ধান কাটতে শুরু করে। খানিকটা সময় পার হওয়ার পর সুজন কাজ ফেলে বাড়ি চলে যেতে চায়। ওই দেখে ওই বড় ছেলে জিল্লুর জিজ্ঞেস করে, কিরে সুজন কোথায় যাচ্ছিস, এই কাজ ফেলে কোথায় যাবি তুই? বাবা বাজারে গেছেন, ফিরতে শুনতে হবে, আগে ধান কেটে শেষ করতে হবে। সুজন তখন বলে, আমার এই সমস্ত মাঠের কাজ ভালো লাগে না, তুমি করো। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বড় ভাই জিল্লু তখন সুজনকে অনেক মারধর করে। সুজন তখন কাঁদতে কাঁদতে মাঠ থেকে বাড়ি চলে আসে। এদিকে জিল্লুর তখন অনেক রাগ হয়। সে বলে, বাড়িতে যা, আজকে তোকে বাড়িতে গিয়েই ধরব, সারাদিন আমি কাজ করব আর তুই ঘুরে বেড়াবি, এর একটা বিহিত করতেই হবে। সারাদিন মাঠের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি গিয়ে দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে বড় ভাই জিল্লুর সুজনকে নিয়ে গাছের ডাল দিয়ে অনেক মারধর করে। সুজন কাঁদতে থাকে এবং বলে, দাদা আমাকে আর মারিস না, আমি অনেক ব্যথা পাচ্ছি। কে কার কথা শুনে ভাই মারতেই থাকে। এক পর্যায়ে সুজন অনেক আহত হয়ে যায়। বাড়ির ভেতর থেকে তার মায়ের ওড়না ছিল এবং সেটা নিয়ে সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। বলে, এই বাড়িতে সে আর ফিরবে না, গলায় ওড়না পেঁচিয়ে মরবে। এই শুনে তখন তার মা পেছন থেকে ডাক দেয় আর বলে, বাবা সুজন যাস না, ফিরে আয়। সুজন তার কথা শোনে না, দৌড় দিয়ে চলে যায়। বলে রাখি, আমাদের এলাকাটা অনেক বন জঙ্গলে ভরা, রাস্তাঘাটও তেমন উন্নত হয়নি এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা তখন আমাদের এলাকায় ভালো ছিল না। সন্ধ্যা হলে তখন ঘর থেকে কেউ বের হতে চাইত না, গা ছমছমে একটা বন জঙ্গলে ঘেরা এলাকা। সুজন দৌড় দিয়ে আধারে মিলিয়ে যায়, ওকে আর কেউ খুঁজতে যায় না। এরকম বেশ কিছুদিন কেটে যায়, সুজনের কোনো খোঁজ খবর নেই। বাড়ি থেকেও বিষয়টা সিরিয়াসলি নেয় তখন। সুজনদের অনেক আত্মীয়র কাছে খবর পাঠানো হয়। সবাই বলে, কই সুজন তো আসেনি। এমনকি সুজনের খালা মুনিদের বাসাতেও খবর পাঠানো হয়, তারাও বলে আসেনি। মাঝে মধ্যে বাড়িতে রাগারাগি হলে সুজন তার খালা মুনিদের বাসায় যেতেন, কিন্তু এবার আর কোথাও তাকে পাওয়া যায় না। তার মা কান্নাকাটি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। 27শে রমজান তারই চাচাতো ভাই অপু আর তপু জঙ্গলে ঘাস কাটতে যায়। তো সুজনদের বাড়ির পাশে একটা আম বাগান আছে এবং এই আম বাগানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়, ঘাস বন জঙ্গলে ঘেরা। অপু আর তপু ওই জঙ্গলের গভীরে ঘাস কাটতে প্রবেশ করে। বড় ভাই অপু ঘাস কাটে আর ছোট ভাই গাছের ডালে উঠে খেলতে থাকে। বড় ভাই অপু তপুকে বলে, গাছ থেকে নেমে আয়, পড়ে যাবি। ছোট ভাইটি কথা শোনে না। এক পর্যায়ে অপু ঘাস কাটা ফেলে তপুকে গাছ থেকে নামতে বলে। তপু তখন নেমে আসে। ঠিক তখনই বাতাসে একটা মৃত প্রাণীর পচা গন্ধ ভেসে আসে। দুই ভাই খুঁজতে থাকে কোথা থেকে এই গন্ধটি আসছে। এক পর্যায়ে তারা একটা বড় আম গাছের ডালের ওপর তাকিয়ে যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা চিৎকার দিয়ে এক দৌড়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বিষয়টা সবাইকে বলে। এদিকে সুজনকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে সুজনের মা বাবা তারা কান্না করতে করতে জঙ্গলের দিকে সবাই আসতে থাকে। সবাই এসে দেখে একটা লাশ ডালের ওপর বসে আছে। মাথা পচে গেছে, সাদা সাদা পোকা কিলবিল করছে এবং পা দিয়েও তখন কেমন যেন তৈলাক্ত কিছু পড়ছে। সবাই নিশ্চিত হয় এটাই সুজনের লাশ, কারণ সেদিন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় যে ওড়না নিয়ে বের হয়েছিল সেই ওড়নাটা তার গলায় পেঁচানো ছিল। বিশ্বাস করবেন না, মৃত্যুটা কেমন যেন একটু রহস্যময়, কারণ লাশ ছিল গাছের মগডালে বসা অবস্থায়। তার গলার ওড়নাটা একদম ঢিলে ছিল। সুজনের মা এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। চিৎকার চেঁচামেচিতে লোকজন চলে আসে। সেদিন ছিল সাতাশে রমজান। আমি আর আমার বাবা ঈদের জামা কাপড় কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। লক্ষ্য করে দেখি কিছুটা দূরে লোকজনের চেঁচামেচি, দৌড়ে বাগানের দিকে যাচ্ছে সবাই। বিষয়টা লক্ষ্য করে আমি আর বাবা ওদিকে এগোতে থাকি। আস্তে আস্তে কাছাকাছি যাওয়ার পর শুনি বাগানে কে যেন গলায় দড়ি দিয়ে মারা গেছে। লোকমুখে শুনি সুজন নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি গিয়ে লাশের যে বর্ণনা দিয়েছি ঠিক তেমনটা দেখি এবং চিৎকার করে আমি আমার বাবাকে জড়িয়ে ধরি। এই দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল কেউ না দেখলে বিশ্বাস করবে না। এই অবস্থা দেখে আমার বাবা আমাকে নিয়ে ওখান থেকে চলে আসে। সুজনের লাশ সবাই কাপড় দিয়ে গাছ থেকে নামাতে থাকে এবং নামানোর পর শরীরে কেরোসিন তেল দিয়ে পোকাগুলোকে বের করা হয়। তাকে কোনোরকম পানি ছিটিয়ে গোসল করে বস্তায় পুড়ে গ্রামের কবরস্থানে কবরস্থ করা হয়। বলে রাখি, যে জঙ্গলের ভেতরে সে আত্মহত্যা করেছিল পাশেই রাস্তা ছিল এবং ওই রাস্তা দিয়ে সবাই চলাচল করত। বেশ কিছুদিন পার হয়ে যায়, ঈদ চলে আসে। ঈদ পার হয়ে যেতে না যেতেই লোকমুখে শোনা যায় সুজনকে নাকি ওই জঙ্গলের পাশের রাস্তায় দেখা যায়। যেমন সে মরার পর পচা অবস্থায় ছিল, তার মুখ সেই অবস্থায় দেখা যায় এবং গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কেউ সন্ধ্যার পর বের হতে চায় না। সন্ধ্যা লাগার পরপরই দরজা জানালা বন্ধ করে ঘরেই থেকে যায়। আতঙ্কে রাত কাটতে থাকে। আমাদের এলাকায় হাবু কাকা নামের একজন লোক আছেন। তাদের ঘর সুজনদের বাড়ির কয়েক বাড়ি পরেই। তারা মোটামুটি অনেক সাহসী। রাতে চলাফেরা করতেন তিনি, কিন্তু সুজন মারা যাবার পর তিনি রাতে চলাফেরা করতে একটু ভয় পেতেন। বলে রাখি, আমাদের বাজার ছিল পাংশা পুরাতন বাজার। গ্রামবাসী সবাই পুরাতন বাজার থেকে বাজার করত। তো একদিন হাবু কাকা বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত করে ফেলে। 2010 সালের দিকে আমাদের পাটনিতলা গ্রামের এই রাস্তায় পাংশা পুরাতন বাজার থেকে রোডে তেমন একটা গাড়ি চলাচল করত না। সন্ধ্যা লাগতে না লাগতেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত, কারণ এলাকায় ডাকাত এবং আগে থেকে জিন ভূতের একটু উৎপাত ছিল। হাবু কাকা বাজার থেকে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। পথ ধরে হাঁটতে থাকেন। হালকা জ্যোৎস্নার রাত, পথে একটাও গাড়ি নেই। বাড়ির কাছাকাছি আসতেই সেই জঙ্গলের রাস্তা পড়ে, যে জঙ্গলে সুজন আত্মহত্যা করেছিল। সেই জঙ্গলটার কথা মনে করে তিনি মনে মনে একটু ভয় পেতে থাকেন। হাঁটতে থাকেন, হঠাৎ নাকে পচা কেমন একটা গন্ধ আসে এবং মাঝে মাঝে মনে হয় জঙ্গলের মধ্য থেকে গাছের ডাল ভাঙার শব্দ আসছে। তিনি সেগুলো তোয়াক্কা না করে হাঁটতে থাকেন। কিছু দূর যেতেই হাবু কাকার পেছন থেকে কে যেন কর্কশ কণ্ঠে ডাকতে থাকেন, কিরে হাবু, একা বাড়িতে যাচ্ছিস, এত রাতে আমাকে নিয়ে যা। তার বুকের ভেতর ধপাস করে ওঠে এবং পেছনে ঘুরে তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। হালকা জ্যোৎস্নার আলোয় তিনি দেখেন 14-15 ফুটের একটা মানব আকৃতির সুজন দাঁড়িয়ে আছে। তার মুখ পচে গিয়েছে, তার গলায় ওড়না পেঁচানো এবং একদম বিশ্রী দেখতে অবস্থা। সাথে সাথেই দৌড় দেন তিনি মনে মনে দোয়া কালাম যা পারেন পড়তে থাকেন, কিন্তু সেই সময় কি আর সবকিছু ঠিকঠাক মতো হয়? ওই বিশাল দেহি পচা সুজন তাকে ডাকছে আর বলছে, কিরে হাবু কাকা, কোথায় যাচ্ছিস, আমাকেও নিয়ে যা। হাবু কাকা দৌড়াতে থাকেন পেছন পেছন সুজন। হঠাৎ করে সুজন সামনে চলে আসে এবং তাকে দেখে তিনি সেখানেই জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তিনি নিজেকে আবিষ্কার করেন নিজের ঘরে মেঝেতে পাটির ওপরে। বিকেলে হাবু কাকা বলেন, আমি এখানে কিভাবে এলাম, এবং তার স্ত্রী তাকে তখন সব ঘটনা খুলে বলেন। জ্ঞান হারিয়ে কালা ফকিরের বিলে ধানের আলের পর পড়েছিলেন হাবু কাকা। হঠাৎ সকালবেলায় পানু ভাই ক্ষেত দেখতে গিয়ে তাকে দেখতে পায় এবং বাড়িতে নিয়ে আসে। এরপরে হাবু কাকা পুরো ঘটনাটা খুলে বলেন। কিছুদিন যাওয়ার পর তিনি স্বপ্নে সুজনকে দেখেন। সুজন তার স্বপ্নে এসে বলে, আমি গলায় দড়ি দিয়ে নিজের ইচ্ছায় মারা যাইনি, আমি সেদিন রাগ করে বাড়ি থেকে বলে আসি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করব, কিন্তু সেদিন সন্ধ্যায় ওই জঙ্গলের আমের গাছের মক ডালে উঠে ওড়না দিয়ে আমি বসেছিলাম। হঠাৎ আমার দুপাশ থেকে কালো আলখেল্লা পরিহিত দুইজন লোক এসে আমার গলায় ওই ওড়নাটা পেঁচিয়ে দুইজন দুই দিক থেকে টানতে শুরু করে। আমি ইচ্ছাকৃতভাবে মারা যায়নি, আমি কাউকে ছাড়ব না, আমার পরিবার এলাকাবাসী কাউকে না। একই স্বপ্ন কয়েকবার দেখার পর তিনি একজন মাদ্রাসার আলেমের শরণাপন্ন হন এবং আলেম সাহেব তাকে বলেন সুজনের বাবাকে বলে একটা দোয়ার আয়োজন করতে। ওই যে গাছের ডালে বসা অবস্থায় তার লাশ পেয়েছিল সেই ডালটাকে কেটে ফেলতে বলেন তিনি, এবং সেই সাথে একটা তাবিজ এবং কিছু পানি পরাও দেন, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাসও দেন। আলেম সাহেবের কথা মতো হাবু কাকা জলিল খাঁর কাছে গিয়ে সবকিছু বলেন এবং তিনি দোয়ার অনুষ্ঠান আয়োজন করেন। তার ছেলের জন্য কান্নাকাটি করে দোয়া চান। 2025 সালে এসে এলাকার রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে, বিদ্যুৎ এসেছে, ওই জঙ্গলটাও আর আগের মতো নেই, গাছপালা অনেক কমে গেছে, এলাকায় অনেক বসতি বেড়ে গেছে, দোকানপাট সবকিছুই। আসলে ওই মৃত্যুটা একটা রহস্যজনক মৃত্যু। এই বলে আমি আমার ঘটনাটা শেষ করছি। তিনি তার ঘটনা এই বলেই শেষ করেছেন। আমি সবাইকে অনুরোধ করব লেখার পরে নিজে একবার পড়ে দেখবেন। লেখার মধ্যে যে ভুল ভ্রান্তি অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আপনি যদি একবার পড়েন তাহলে সেটাকে অনেক মিনিমাইজ করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ঘটনা পাঠানোর জন্য। আমি জানি আপনি বিদেশে যে দেশেই থাকেন না কেন প্রচুর পরিমাণের ব্যস্ত সময় কাটাতে হয়, তার মাঝখানেও কষ্ট করে সময় বের করে এই ঘটনাটি যে লিখেছেন এই জন্য আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। আপনি অনেক ভালো থাকবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরা চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি একদম হুট করে জাস্ট একটা ভালো ঘটনা পাওয়ার কারণে জাস্ট মোবাইল দিয়েই একটা ঘটনা রেকর্ড করেছিলাম। আপনারা একটা আইডিয়াও পাবেন যে আসলে ঘটনা কিভাবে মানে রেকর্ড করতে হয় বা শুনতে হয়। মানে আপনি কিন্তু আসলে মানে চলা ফেরার পথে যদি এরকম কারো ঘটনা হঠাৎ করে পেয়ে যান, যেমন আমি একজন আমার আত্মীয় বাসায় গেছিলাম এবং সেখানে গিয়ে আমি ঘটনাটা হুট করেই পেয়ে যাই এবং তখনই রেকর্ড করে ফেলি। সো আপনিও তখন স্টুডিওর কোনো কিছু ছিল না, কিন্তু আমি আসলে মিস করতে চাইনি, সেরকম একটা ঘটনা শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ঘটনাটার ডেট আমার ঠিক মনে নাই। তখন আমি ক্লাস সিক্স বা সেভেনে পড়ি। তখন আমাদের বাসায় একটা ভাড়াটিয়া আসে আর কি, ওনারা দুই বোন, রানী খালা আর আরেকজনের নাম আমি মনে নাই। তো ওনারা আমাদের বাসায় ভাড়া থাকতো আর কি, ভাড়া থাকতো। তো তো ভাড়া থাকতো, হঠাৎ একদিন সন্ধ্যার সময় দেখি উনি কান্দতেছে। তখন কান্দা থেকেই সবাই, আম্মা তারপর আমার ফুফাতো ভাই ছিল ওরা সবাই, কিছু পরে আর বলতে না, পরে হুজুর হুজুর ডেকে নিয়ে আসলো। হুজুর ডেকে নিয়ে আসার পরে পরে বলল যে ওকে কিছু একটা ধরছে। তখন বলল কি হয়েছে, তখন একজন আসলো, সে পারল না। পরে বলল যে পাবনার থেকে মনে একজনকে আনবে, আজকে রাতে ওকে ইয়া করবে, ওই জিনটাকে বা ভূতটাকে হয়তো আনবে। তখন
এটা কি ঢাকারই ঘটনা?
ঢাকাতে ঘটনা, মালিবাগের বাসা, আমাদের মালিবাগ বাসার ঘটনা,
একদম শহরের মধ্যে,
শহরের মধ্যে। এবং এটা সিক্সে পরিমাণে হলো 86 বা 85 এর দিকে হবে তখন,
অনেক আগের।
হ্যাঁ, তখন কি হলো, এখন আমি তখন শর্টস এর মতো পড়ি, কিন্তু আমার ফুফাতো ভাই অনেক বড় ছিল, কিন্তু আমি আবার ওনাকে পছন্দ করতাম। তখন আম্মা আমাকে যেতে দিবেই না, আমি বললাম যে না, আমি ফুকা দাদার হাত ধরে বসে থাকবো, মা আমি যাবো, আমি জিনিসটা দেখতে হবে। কারণ তখন আমি অনেক ক্রেজি ছিলাম যে কি, তখন আমি আমি আমার ভাইয়ের হাত ধরে বসে আসি, আর পুরো ঘরটা অন্ধকার করে ফেললো। রানী খেলাকে মাঝখানে রাখলো, আর ওই হুজুর রানী খেলার উপরে ওই ইয়াটা আসলো। আসার পর তারপরে অনেক কথা জিজ্ঞেস করলো, জিন তখন ভর করলো। ভর করার পর উনি অনেক ইয়ে করতেছে, তারপর বলতেছে ওরা ছেড়ে চলে যাবে, তারপর বলতেছে ওকে কোথা থেকে ধরছে। তখন বলতেছে যে আমি যে আমাদের বাসার ঢুকার সময় একটা কামরাঙ্গা গাছ ছিল, ওই কামরাঙ্গা গাছ থেকে তাকে ধরছি।
একদম রীতিমতো
কামরাঙ্গা গাছ থেকে ভর করছে ওকে। তারপরে বললো যে ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিব বললো। তারপর ওকে অনেক ইয়ে করে তারপরে সে চলে যেতাম। ও যাওয়ার পর বললো যে তুমি কি কিসের বেশ ধরেছ, ও বললো যে একটা টিকটিকির বেশ ধরে সে সে আসে আসে। তারপর আমি যেটা হলো ওই রানী খেলার ওই হিস্টোরি শেষ চলে গেল। তারপর এর ভিতরে আমার ছোট ছোট ভাইয়ের ইয়ে হয়, আম্মা যেতে দিবে না আমাদের বাসায় এটা, তো আমার ছোট ভাইয়ের জন্ম হয়। কিন্তু আমার ছোট ভাইয়ের পাঁচটা আঙ্গুল হয় না, আমার ছোট ভাইয়ের বাম হাতে শুধু হাতটা থাকে কিন্তু ওর আঙ্গুলটা নাই। আমি আজও ওটা বুঝতে পারি না যে আম্মা বলতেছে ওইটার জন্য, এটাই ওইটা কিভাবে রিলেটেড আমি জানি না। কিন্তু আমি যখনই কোথাও যেতাম, আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে যেতাম, দেখতাম যে একটা টিকটিকি এসে ডাকতেছে, তখন আমি দেখতাম, তখন আমার খুব ভয় লাগতো একা একা। তারপর আর কোনো সময় আমি দেখতাম না বা ইয়ে ফিল করতাম না, কিন্তু আমার ভাইয়ের ওই হাতটা যখনই দেখি তখন আমার ওই পিছনের ঘটনাগুলো সবসময় বারবার বারবার মনে পড়ে যে ওই রাতের ঘটনাটা আর এইটা, এইটাই হলো ছিল। কিন্তু ওই ওই রানী খেলাকে যে ওই যে ভূতটা ধরছিল বা জিনটা ধরছিল যাই হোক, সেটা চলে গেছে। কিন্তু রানী খেলার যে হাজবেন্ড ছিল, এর ভিতরে আবার রানী খেলার হাজবেন্ড একটা একটা মজার হিস্টোরি। ওনারা ছিল হলো একটা ভাই ছিল, ওনারা চিটাগাংয়ে ছিল, কিন্তু উনি যা যুদ্ধের সময়ে বা তার কিছুদিন আগে উনি হারায় যায় চিটাগাং থেকে, কোন এক পাকিস্তানি তাকে নিয়ে পাকিস্তানে চলে যায়। কিন্তু তার এখানে কপালে কাটা দাগ থাকে বা ইয়ে থাকে, সে ওই দাগ নিয়ে সে আসে ওই সেম টাইমে, ওই ভদ্রলোক পাকিস্তান থেকে আসে এবং ওই রানী খেলাকে এবং ওই পাকিস্তানি ভদ্রলোককেও একসাথে ধরে, ওই ভদ্রলোককেও পরে ওইভাবে ছাড়ায় যে এই এখান থেকে ধরছে। পরে ওকে মনে বোতলে ভরে তারপর মনে ফেলে গেছে। তারপরে রানী খেলারা মনে এক দেড় বছর আমাদের বসে ভাড়া ছিল, তারপর চলে গেছে। তারপর আমরা তো আর ওইটা ভেঙে বিল্ডিং করে ফেলছে, আর ফুপুদের কামরাঙ্গা গাছ কেটে ফেলছে, পরে আর ওরকম কিছু আর দেখি নাই। এই হলো আমার মানে সেরা ঘটনা, মানে এটা একদমই সত্যিকার বলতে কি আমার এখনো মানে ওই সিনটা আমার চোখে পড়তেছে, যে যে আমি দেখতেছি যে ওনারে ধরে রাখছে সবাই দুইজন, তারপরে বলতেছে যে আর আর আসবি না, ইয়ে করবি না, এবং আমার পোস্ট মনে আছে।
এবং তো ভর করে আপনারা বুঝতে পারছেন না আসলে ভর
এটা, এটা আমি প্রথম কোনো বিশ্বাস করিনি, কিন্তু এটা সত্যি, এটা আল্লাহ এটা আসে নাইলে ওনার উপরে আসছে। উনি কথা বলছে এবং ওনাকে যে কিভাবে ধরছে সবকিছু বলছে, এবং উনি চলে গেছে সবকিছু ছাড়েছে, এবং তারপর থেকে সে নর্মাল। আগে না হলে সন্ধ্যার পর উনি কান্নাকাটি করতো, ইয়ে করতো, কিছুই না, কান্তো ইয়ে করতো, অন্ত কেউ বুঝতো না। তারপরে যখন চলে যাওয়ার পর, তারপর সে হয়তো কয়েকদিন অসুস্থ ছিল, তারপর পুরো ঠিক হয়ে যায়। এই
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন হাসপাতালে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথারে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর একটু আগে আমরা শুনছিলাম মাসুদুর রহমান, তার বলা একটা চমৎকার ঘটনা, এবং এটা কিন্তু সত্যি ঘটনা। এবং তার মালিবাগে যে বাসা, সেই বাসার ঘটনা ছিল এটা। এবং মালিবাগের মাগের মতো একটা ব্যস্ত জায়গা, ব্যস্ত শহরের এরকম জায়গায় এরকম একটা ঘটনা ঘটাটা কিন্তু খুবই অদ্ভুত রকমের একটা ব্যাপার। যাই হোক, আপনারা যারা শুনছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আছেন এমডি জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
ওকে জাহিদ হাসান, আমি যদি একটু বলি যে আপনি ছোট্ট করে যদি বলতেন যে আপনি কোথা থেকে বলছেন।
আমি গাজীপুর জয়দেবপুর থাকি।
গাজীপুর জয়দেবপুর থাকেন। আজকে যে ঘটনাটি আপনি বলবেন, সেই ঘটনাটি কি নিয়ে, কাকে নিয়ে?
আমার মামাতো বোনকে নিয়ে।
আচ্ছা, তাহলে আমরা শুনে আসি ঘটনাটা।
হ্যাঁ জি, এই আপনার 2017 সালে আমার মামাতো বোনের বয়স তখন ছোট, আপনার 8-9 বছর। ও আমাদের আগে বাসার ব্যাকগ্রাউন্ডটা বলি, জয়দেবপুর আপনার বিলাসপুর, ঠিক আছে? আমাদের বাসা, আমাদের বাসার সাথে একটা বড় একটা মাঠ, তার সাথে পুকুর আছে, বড় একটা পুকুর আছে, আর পুকুরের মাঝামাঝি একটা আপনার তেঁতুল গাছ, ঠিক আছে? আর আমাদের এখানে যত বাচ্চা পোলা বেনাস ওই তেঁতুল গাছের এখানে পুকুরের সামনে বসে খেলাধুলা করতো। আমার ছোট বোনটা, ও একদিন দুপুরবেলা আপনার ওখানে খেলা করতে গেছে, 3-4 জন পোলা বেন মিলে খেলা করতে গেছে। খেলা শেষে যখন আইসা পড়বে সবাই চলে আসছে, ও আবার কি করতেছিল, আপনার তেঁতুল গাছের থেকে তেঁতুল পাড়ার চেষ্টা করতেছিল, হঠাৎ করে ওর জন্য কি থাপ্পড় মারছে। আশেপাশে কেউ ছিল না, ও বুঝতে পারেনি, থাপ্পড় দাগটা ওর গালে ছিল। তো ও বাসায় এসে বসে কান্না করতে করতে, তো তখন বয়স 7 ছিল, কিন্তু পোলাপনের মতন ছিল, এত বুঝছিল না। ওদিন আমার মামির আবার আপনার আরেকটা বাচ্চা আছে, ওই হয়েছে আপনার তখন 6-7 মাস বয়স হবে। এখানে আপনার রাতে কইরা, তারপর দিন গেল, রাতে কইরা তো ওখানে আপনার মামা মামি মিলা খাওয়া দাওয়া করতেছিল। আমাদের গেটটা খোলা ছিল, মেন গেটটা, বাসার মেন গেটটা খোলা ছিল, পাশে আপনার মেন গেটের পরে আপনার বারান্দা, সবাই বাসায় খাওয়া দাওয়া করতেছে, ছোট বোনও খাওয়া দাওয়া করতেছে। হঠাৎ করে কে জানি ডাক দিচ্ছে আমার ছোট বোনকে। আমি ছোট বোন মামিকে বলতেছে, কে জানি ডাকতেছে দেখো তো, মামি বলতেছে কেউ নাই। পরে ছোট বোন কি করলো, উইঠাই বারান্দা গেল, বারান্দা যাওয়ার পর ওখানে গিয়ে চুপচাপ বসে রয়েছে, তার কান্না করতেছে ছোট বোন। আর ওইখানে মামি জিজ্ঞেস করতেছে, সাবিয়া, ছোট বোনের নাম হলো সাবিয়া, ঠিক আছে, আসোস না খাইতে, আসোস না কেন, কান্না করতেছিস কেন? কিন্তু ও কোপায় কোপে কান্নাই করতেছে, ও বলতেছে আমার আসতে দেয় না, আমাকে টাইনা ধরে রাখতে আসতে দেয় না। পরে মামা গেছে, মামা গিয়া ওকে কোলে করে নিয়ে গেছে ঘরে, এনা দেখি কি ওর গালের মতো অনেকগুলো থাপ্পড় দাগ, অনেক ফুলে গেছে, ফর্সা তো অনেক, ও এই চেহারা ফুলে গেছে। তারপর ও চিলাচিলি করতেছে, বলতেছে আম্মু দেখো আমার পিঠে মধ্যে কে জানি খামসে তো। পর ওর জামাটা উঠায় দেখে পিঠে অনেক খামসির দাগ, রক্ত রক্ত ভেরিতেছে, এরকম অবস্থা হয়ে গেছে। পরে তখন তো আমার মামা বুঝতে বললো একটু খারাপ কোন জিনিসে ধরতেছে, ধরতে তখন একটা হুজুর নিয়ে গেছিল আমাদের মসজিদে, এখানে ছোট একজন হুজুর ছিল, তাকে নিয়ে এসে একটু পড়া পানি দিল আর ঝাড়ফুঁক করে দিল। ও বলতেছে এরকম এরকম, পরে কি কি হয়েছে ওর সাথে দুপুরে, সব কথা ওর মাকে বলছে। আর যে টান যে ডাক দিছিল ওই খারাপ একটা জিনিস ছিল, বারিন্দা যেখানে খারাপ জিনিস ছিল ওইখানে ওর নাকি ধৈরা নিয়ে যেতে দিয়েছিল, তারপর নিয়ে যেতে পারে নাই, থাপড় দিছে অনেকগুলা, এই জন্য ওর চেহারা এরকম লাল হয়ে গেছে। পরে হুটুরে ঝাড়ফুঁক করছে, করার পরে আর দুই দিন পরে কোনো সমস্যা হয়নি, দুই দিন পর আবার ঠিক আছে সেম কাহিনী আপনার হয়েছে। রাতে করে ওরকে বারিন্দা একা পাইছে, ওর মা তখন রান্না করে রান্না করতেছিল, ওর আবার ওইখানে আবার থাপ্প মারছে, ওর শরীরে ভর করার চেষ্টা করতেছিল অনেক, কিন্তু ঢুকতে পারতেছিল না, ছোট পোলাবেন তো ভর করতে পারতেছিল না। এই জিনিসটা আপনার তেতুগাছতলা থেকে আইছে, পরে একজন ভালো ওজা নিয়ে আইছে, ওজা নিয়ে আসার পরে বলল ওকে ফার্স্টে হাত পা ধরতে ধরা মনে ওরে পানি পোড়া খাওয়াইছে, পানি পোড়া খাইতে দিতেছিল না, পানি পোড়া খাওয়াইছে পরে অনেক কিছু, আমি রুমে ছিলাম না, বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছিলাম, যতটুকু শুনতে পারছি ওই আপনার কবুতর আর এক নিঃশ্বাসে কি কলেজ থেকে যেন পানি আনতে হয় ঠিক আছে, আর না আপনার এই কবুতর আপনার দিতে হবে পুকুর পাড়ের দিকে ছেড়ে দিতে হবে, এক নিঃশ্বাসে আপনার কল থেকে একটু দূরে কল থেকে পানি নিয়ে আসতে হবে আর কবুতর দিতে হবে। ওটা আমি পুরোপুরি জানি না কতটুকু কি করছে, কিন্তু পরে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাওয়ার পর আপনার আরো চার পাঁচ বছর পরে আবার কিছুদিন আগে আপনার 2024 সাল তখন এক বছর আগের কথা, আমি আবার দোকান জব করি, রাতে বেলা বাসে আসছি, মামা মামি দুজনেই জব করে, অনেক ছোট থেকে এখন তো বড় হয়ে গেছে প্রায়, ঘরে সব কাজই করে, অনেক কাজ করতে করতে শরীরে ঝড় এসে বসতে মাথা অনেক ব্যথা, মামা মামির বলছি ওর তো অবস্থা খারাপ, ওরা নিয়ে হাসপাতালে যাও দেখো মাথা ব্যথা জ্বরটা কমতেছে না কেন, পরে বলতেছে ঠিক হয়ে যাবো, আমি বলি ঠিক হইব না, ও হাঁটতেও পারতেছে না, পরে কি করবো আমি মামাকে জোর করে মানাইছি, মানে আমি ওরে হাঁটতে পারতেছে না খুলে নিছি, আমার বোনটার বয়স আপনার এখন বর্তমানে আপনার 13-14 বছর হবে, ওর শরীরে একদম চিকন, ও অনেক হালকা প্রায় 35 কেজির মতন হবে, কিন্তু হাঁটতে পারতেছে না দেখে আমি তখন ওর করে নিছি, করে নেওয়ার পরে মনে হলো 50-60 কেজি হলো না, আমি নিয়ে ওর হাঁটতে পারতেছি না, পরে রাস্তা তৈরি যাওয়া কিছু রাস্তা যাওয়ার পর অনেকগুলো কুকুর আইসে আমার চারপাশে চিল্লাচিল্লি করতেছে, আমি ভাবছি স্বাভাবিক একটা মানুষকে আমি উঠে নিয়ে দিতেছে হয়তো এই জন্য চিল্লাচিল্লি করতেছে। পরে হাসপাতালে গেলাম, একটা ইঞ্জেকশন দিল মাথার ব্যথা কমার জন্য, পরে ও নাকি শ্বাস নিতে পারতেছে না, বুক ব্যথা করতেছে, পরে এমনি এসিজি পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে একটা আপনার হাসপাতালে গেলাম আমি চেক আপ করার জন্য, পরে পরীক্ষা করতেছে কিন্তু পরীক্ষা রিপোর্ট আর হইতেছে না, পরে এখান থেকে বাদ দিয়ে আরেক জায়গায় গেলাম পরীক্ষা রিপোর্ট করতে, ও বলতেছে পরীক্ষা রিপোর্টের সময় আপনার যখন লাড়াচাড়া করা যাবে না, সুন্দরভাবে স্থিরভাবে থাকতে হবে তাহলে আপনার পরীক্ষা রিপোর্ট হবে, কিন্তু ও কিন্তু লাড়াচাড়া করতেছিল না, স্থিরভাবে ছিল কিন্তু পরীক্ষা রিপোর্ট আর আসেনি, পরে রিপোর্টটা করতেই পারিনি, পরে এমনি ওষুধ দিয়ে দিছে, ওষুধ নিয়ে বাসায় আসছি, আসার পরে আরো মাথা ব্যথা চিল্লাইতেছে, তখন ওর মা বলতেছে মামি বলতেছে ওর তো ভূতে ধরছে এই জন্য এমন করতেছে, আমি কিসের ভূতে ধরছে আজ এরা কথা কন আপনারা একটা মেয়ের মাথা ব্যথা জ্বর আজ এরা কথা বলতেছেন না, পরে আবার হুজুরকে আনাইছে, আনে ওরা যখন এই পানি পোড়া আবার দিতে নিছে তখনই ওরা আসল রূপ বেড়েছে, আমি করতেছিলাম যাওয়ার আমি তোরা আমার সাথে পানি পোড়া নিয়ে আইস, ওর তখন একটু গম্ভীর গলায় কথা বলছে, তখন তখন বুঝতে পারলাম ওর শরীরের ভিতরে একটা খারাপ জিনিসে ভর করতে হয়।
আমার মনে হয় যে আমরা ঘটনাটা শেষ করি, আপনার আপনি যদি একটু গুছিয়ে বলতেন কারণ অনেক টাইম চলে গেছে, একটু যদি শেষ করতেন ঘটনাটা।
হ্যাঁ হ্যাঁ এখানেই শেষ প্রায়। এই এরপরে হুজুর আসার পর অনেক কিছু তাবিজ দিল, প্রায় ঝাড়ফুঁক করলো, পরে বলল তুই কোথা থেকে আইসস, কোথা থেকে ধরছে তোরে, পরে বলল আমার মমিসিং থেকে যখন বিয়ে বাড়িতে গেছিল একটা গাছের থেকে ধরতে মহিলা জিন ছিল, পরিণা জিন বলে, তারপর প্রায় 300 বছর মতন ছিল, সে তাকে পছন্দ করতে দেখা মেয়ের মতন, ওই জিনটা আমার মেয়ে ছিল না এই জন্য ধরছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করছি যে আপনার ঘটনা যারা শুনছেন তারা উপভোগ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গেস্টদের সম্পর্কে গেস্টদেরকে কিছু বলতে চান?
হ্যাঁ, আশা করি আমি আরো সামনে আরো ভালো কিছু ঘটনা দেওয়ার চেষ্টা করবো, কারণ ফার্স্ট টাইম তো এতটা গুছিয়ে বলতে পারি
না। কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন। আমরা বিদায় জানাচ্ছি আপনাকে, আপনি অনেক ভালো থাকবেন। আমরা এখন কিছু ঘটনায় যাব। ইনফ্যাক্ট যে ঘটনাগুলো আসলে সত্যি কথা বলতে কি আমরা রবিবার একটা এপিসোড করেছিলাম, সেই এপিসোডটি যে কোনো একটা অনিবার্য কারণে আমাদের আবার হচ্ছে এখন আর অ্যাভেলেবেল নাই। তো যার জন্য আমি যেটা করতে চাই, মানে আমরা হচ্ছে সেটাকে অ্যাভেলেবেল করে রাখিনি আর কি। তো যাই হোক, সেই জন্যই আমরা ওইখানে কিছু স্টোরি ছিল, যে স্টোরিগুলো খুবই চমৎকার, দুটো স্টোরি ছিল, সেই দুটো স্টোরি আমরা আসলে একটু আপনাদের শোনাতে চাই। আশা করছি আপনারা শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যারা শোনেননি তারা তাদেরকে বিদায় জানাচ্ছি। যারা রবিবারের এপিসোড শুনেছেন তাদের শোনার কোনো দরকার নেই, তাহলে বলতে পারি যে এখানেই শেষ। আর যারা রবিবারের এপিসোড শুনেনি শুধুমাত্র তারাই আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং স্টোরিগুলো আসলে আর কোথাও নেই বলেই আমরা আবারও আপনাদেরকে শোনাচ্ছি। আশা করছি ভালো লাগবে আপনাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা ঘটনায় যাব। এই ঘটনাটি সাবিত আলম সংগ্রহ করেছেন, তাকে এই ঘটনাটি বলেছেন হুমায়রা আন্টি। আমরা যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের জীবনে কিছু ভরসার মানুষ থাকে, তাদের উপর ভরসা করে আমাদের জীবন কোথায় যায় জানি না। ঘটনাটা আমার বোন আফরোজার বলছি, শুনুন। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ আফরোজা এখনো বিছানায়। নিচ থেকে দাদির গলা ভেসে আসলো, আফরোজা, আফরোজা ওঠো, আব্দুল্লাহ তো এলো বলে। দাদির গলার আওয়াজ কানে আসতেই আফরোজার তন্দ্রা ভাবটা কেটে গেল, কিন্তু আব্দুল্লাহর নামটা শোনা মাত্রই সে ধরফড় করে উঠে বসল। আজ তো আব্দুল্লার সাথে নতুন বাড়ি দেখতে যাওয়ার কথা। দাদি সম্ভবত বসার ঘরে তসবি গুনছিলেন। মুহূর্তের মধ্যেই আব্দুল্লাহ হাতে খাবারের প্যাকেট আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। হাতের প্যাকেটগুলো দাদির দিকে বাড়িয়ে দিল সে। মুহূর্তের মধ্যেই পাশের চেয়ারটায় বসে পড়ল। দাদি তাকে বললেন, শোনো বাবা, তোমরা তো নতুন বাড়ি দেখতে যাচ্ছ, আমি তোমাকে কোরআনের যে আয়াতগুলো বলে দিয়েছি নতুন ঘরে ঢোকার সময় এগুলো পড়তে পড়তে প্রবেশ করবে, এতে বরকত হবে আর সব ধরনের বালা মুসিবত দূর হবে। দাদির এই সতর্ক বাণী আর উপদেশের উত্তরে আব্দুল্লাহ মাথা নেড়ে বলল, তুমি একদম চিন্তা করো না দাদি, তুমি যেমন বলেছ আমি তেমনটাই করব। আফরোজা আর আব্দুল্লাহর বিয়ের বয়স সবেমাত্র এক মাস। আফরোজার জীবনটা খুব একটা সহজ ছিল না। ছোটবেলায় সে তার বাবা মা দুজনকেই হারিয়েছে, তারপর থেকেই দাদিই তাকে বুকে আগলে রেখেছে। অন্যদিকে আব্দুল্লার পরিবার এই বিয়েতে একেবারেই রাজি ছিল না। তারা চেয়েছিল আব্দুল্লার বিয়ে হোক তাদের নিজেদের পছন্দের কোনো মেয়ের সাথে, বিশেষ করে কোনো আত্মীয় স্বজনের মধ্যে। কিন্তু আব্দুল্লাহ ছিল না ছোড় বান্দা, সে আফরোজাকে ভালোবাসত। পরিবারের প্রবল আপত্তির পরেও সে আফরোজাকেই বিয়ে করে ঘরে তুলেছে। বিয়ের পর এখন তাদের নতুন সংসারের জন্য একটা আলাদা ছাদ দরকার। দাদি চেয়েছিলেন ওরা দুজন তার কাছেই থাকুক, কিন্তু আব্দুল্লাহ রাজি হয়নি। সে দাদিকে বুঝিয়ে বলেছে সে চায় তাদের দাম্পত্য জীবনটা নিজেদের মতো করে একটু গুছিয়ে নিতে। আব্দুল্লাহ ইতোমধ্যেই সব ব্যবস্থা করে ফেলেছে, নতুন একটা বাড়ি তাদের খুবই পছন্দ হয়েছে। বাড়ি দেখে আসার মাত্র দুদিনের মধ্যেই তারা সেই নতুন বাসায় উঠে গেল। বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টির কারণে শীতের তীব্রতাও খানিকটা বেড়েছে। আব্দুল্লাহ অফিস থেকে ফিরে জানালো আজ দুজনে বাইরে কোথাও ডিনার করবে। আফরোজাও এতে আপত্তি করল না, দুজনে মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য শহরের এক শপিং মল। শপিং মল ঘোরার সময় আফরোজার কেন যেন বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। ভিড়ের মধ্যেও তার মনে হচ্ছিল একজোড়া অদৃশ্য চোখ তার পিঠের ওপরে স্থির হয়ে আছে। সে কয়েকবার পেছনে তাকালো, কিন্তু পরিচিত বা সন্দেহজনক কাউকেই দেখতে পেল না। সে ভাবল হয়তো মনের ভুল, নতুন জায়গায় এসেছে তাই হয়তো এমন লাগছে। এই ভেবে সে অস্বস্তিটা ঝেড়ে ফেলার চেষ্টা করল। কেনাকাটা আর খাওয়া দাওয়া শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। ক্লান্ত শরীরে তারা বাড়ির পথ ধরল। নতুন বাসাটা যে এলাকায় সেখানে পার্কিং এর জায়গা পাওয়া এক মহা মুসিবত। আবদুল্লাহ কোথাও গাড়ি রাখার মতো যুৎসই জায়গা না পেয়ে বাসার কিছুটা দূরে গাড়ি থামিয়ে আফরোজাকে সেখানেই নেমে যেতে বলল। বাড়ির গেট কাছে হওয়ায় আফরোজা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। রাস্তাটা বেশ নির্জন। আফরোজা কয়েক কদম এগোতেই হঠাৎ কানের একেবারে কাছে ফিসফিস করে কেউ যেন কিছু একটা বলল, অস্পষ্ট কিন্তু হাড় হিম করা সেই আওয়াজ। সাথে সাথেই এক উগ্র বিকট গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। গন্ধটা এতটাই তীব্র যে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। আফরোজার শির দ্বারা বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। সে দ্রুত পা চালাতে চাইল কিন্তু মনে হল তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। হাজার চেষ্টা করেও সে পা নাড়াতে পারছিল না। ভয়ে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা শরীরে সে পেছনে ঘুরল আর ঘুরতেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। বাতাসের মধ্যে ভাসছে এক অদ্ভুত ধোঁয়াটে অবয়ব। কুচকুচে কালো ছায়ার মতো সেই আকৃতির মাঝে জল জল করছে দুটো বড় চোখ। সেই চোখে লাল রঙের শিরাগুলো স্পষ্টভাবে ভেসে আছে, যেন আগুনের গোলার মতো জ্বলছে সেটা। সেই বিভীষিকাময় সত্তাটা তার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিল। আতঙ্কে আফরোজা তার শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করল। পর মুহূর্তেই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। দূরে গাড়ি পার্ক করে ফিরছিল আবদুল্লাহ। আফরোজার চিৎকার শুনে সে চমকে উঠল। তাকিয়ে দেখল আফরোজা মাটিতে পড়ে আছে। প্রায় ঘণ্টা দুয়েক পর আফরোজার জ্ঞান ফিরল। চোখের পাতা মেলতেই সে দেখল অচেনা এক পরিবেশ, সাদা দেওয়াল, নাকে আসছে ওষুধের কড়া গন্ধ। সে বুঝতে পারল সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পাশে একজন নার্স কিছু একটা লিখছিলেন। আফরোজাকে নড়তে দেখে তিনি এগিয়ে এলেন। আফরোজা বিড়বিড় করে বলল, আমি এখানে কেন, কিভাবে? নার্স বললেন, আপনার স্বামী আপনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছেন। আপনি কি এর আগেও কখনো এভাবে জ্ঞান হারিয়েছেন? আফরোজা অবাক হয়ে বলল, না তো, আমার জীবনে এটাই প্রথম হল। নার্স একটু চিন্তিত ভঙ্গিতে বললেন, আপনার মৃগি রোগ বা এপিলেপসি আছে, আজ আপনার সেই রোগেরই একটা বড় অ্যাটাক হয়েছিল। আফরোজা জানালো তার ছোটবেলা থেকে কখনোই কোনো সমস্যা ছিল না, আজ হঠাৎ কেমন সমস্যা কেন হবে? নার্স তাকে আশ্বস্ত করে বললেন, অনেক সময় অনেক রোগ চাপা থাকে পরে প্রকাশ পায়। ডাক্তার নোমান আপনার কেসটা দেখছেন, ঘণ্টাখানেকের মধ্যেই তিনি রাউন্ডে আসবেন, তখন আপনি সবকিছু জানতে পারবেন। আপনার স্বামী বাইরে অপেক্ষা করছে। আফরোজা আর কোনো প্রশ্ন করল না। ডক্টরের সঙ্গে কথা বলা শেষে তারা দুইজন বাসার জন্য রওনা হল। ডাক্তারের কথাগুলো শুনে দুজনেই বেশ ঘাবড়ে গিয়েছিল। ডাক্তার বলছেন এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, সময় মতো ওষুধ খেতে হবে আর বেশি টেনশন করা যাবে না। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। আবদুল্লাহ আফরোজাকে বেডরুমে শুয়ে দিয়ে ডাইনিং স্পেসে এসে বসল। কফির মগে চুমুক দিতে গিয়ে হঠাৎ তার মনে হল ঘরে সে একা নয়, আরো কেউ যেন এই ঘরে উপস্থিত। তার ঘাড়ের কাছে বাতাসের একটা ঝাপটা লাগল। প্রথমে সে ভাবল মনের ভুল, হয়তো ক্লান্তি থেকে এমন হচ্ছে, কিন্তু পর মুহূর্তেই সে স্পষ্ট দেখল করিডোরের পাশ দিয়ে একটা কালো ছায়া বাথরুমের দিকে এগিয়ে গেল। আবদুল্লাহ চমকে উঠল, আফরোজা তুমি? সে ডাক দিল, কোনো উত্তর নেই। কফির মগটা টেবিলে নামিয়ে রেখে দ্রুত পায়ে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজাটা আধ খোলা, ভেতরে পানির কল ছাড়ার শব্দ। আবদুল্লাহ দরজাটা পুরো খুলে দেখল, আফরোজা বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে পানির ঝাপটা দিচ্ছে। আবদুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল, আবার একটু বিরক্তও হল। সে কাছে গিয়ে আফরোজার বাহু স্পর্শ করে বলল, তোমাকে না বললাম ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকতে, আবার উঠে এসেছ? আফরোজার হাতে হাত রাখতেই আবদুল্লাহ আঁতকে উঠল। কি অসম্ভব ঠান্ডা, যেন বরফের উপরে হাত রেখেছে সে। মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে? তোমার শরীর তো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। চলো চলো জলদি বিছানায় চলো, আবার জ্বর টর না এসে যায়। বলতে বলতে আবদুল্লাহ তাকে জোর করেই বেডরুমে নিয়ে গেল। রুম হিটারের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে সে আফরোজাকে লেপ দিয়ে ঠেকে দিল। পুরো সময়টায় আফরোজা একটা কথাও বলল না, তার দৃষ্টি ছিল ভাবলেশহীন, যেন সে অন্য কোনো জগতে আছে। সে চুপচাপ শুয়ে পড়ল, আবদুল্লার কথার কোনো প্রতিক্রিয়া নেই তার মধ্যে। পরদিন আবদুল্লাহ অফিসে গেল না, সে ফোন করে ছুটি নিয়ে নিল। আফরোজার শরীরটা এখন একটু ভালো। দুপুরের দিকে আবদুল্লাহ বাইরে থেকে খাবার নিয়ে আসার জন্য বের হল। আবদুল্লাহ বেরিয়ে যাওয়ার পরে আফরোজা তার বান্ধবীর সাথে ফোনে গল্প করছিল। কথা বলতে বলতেই হঠাৎ আফরোজার কানে একটা শব্দ এলো, বাথরুম থেকে শাওয়ার ছাড়ার শব্দ হচ্ছে। পানির ঝরঝর আওয়াজটা এতটাই স্পষ্ট যে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আফরোজা ভাবল আবদুল্লাহ ফিরে এসেছে, তাই সে ফোন কেটে দিয়ে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। আবদুল্লাহ, তুমি কি ভেতরে? ভেতর থেকে কোনো উত্তর এলো না, পানির শব্দটা একটানা হয়েই যাচ্ছে। আফরোজা সাহস করে দরজাটা একটু ফাঁক করল, যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে আবদুল্লাহ চুল আঁচড়াচ্ছে, তার পরনে সেই কাপড়গুলোই যা সে পড়েছিল সকালে। আফরোজা অবাক হয়ে বলল, আরে তুমি এখনো যাওনি? যাকগে, যাওনি যখন যাওয়ার দরকারও নেই, আমি কিছু একটা বানিয়ে নিচ্ছি। আফরোজা উত্তরের অপেক্ষা না করে কিচেনের দিকে যাওয়ার জন্য ঘুরল। ঠিক সেই মুহূর্তে সদর দরজার তালা খোলার শব্দ হল। আফরোজা থমকে গেল, তার বুকের ভেতরটা ধক করে উঠল। যদি আবদুল্লাহ বাথরুমে থাকে, সদর দরজা খুলছে কে? ভয়ে সে দেয়ালের সাথে লেপটে গেল, আর চোখের সামনেই সদর দরজাটা খুলে আবদুল্লাহ খাবারের প্যাকেট নিয়ে ঘরে ঢুকল। কি ব্যাপার আফরোজা, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? তোমাকে না বললাম শুয়ে থাকতে। বলতে বলতে আবদুল্লাহ খাবারগুলো ডাইনিং টেবিলে রাখল। তারপর সে আফরোজার দিকে এগিয়ে এলো। আফরোজার চোখ তখনও ভয়ে বড় বড় হয়ে আছে, সে কাঁপছে। আবদুল্লাহ তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আফরোজা কাঁপা কাঁপা আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারা করল, তুমি যদি এখানে থাকো তাহলে ভেতরে কে? আবদুল্লাহ বলল, তোমার মনের ভুল এসব। আফরোজা প্রায় কেঁদে উঠল, না না এটা ভুল না, আমি সত্যি দেখেছি, বাথরুমের দরজাটা খোলাই ছিল। আবদুল্লাহ বাথরুমের দিকে এগিয়ে গেল, গিয়ে দেখল ভেতরে কেউ নেই, শাওয়ারটাও বন্ধ, পানির একটা ফোঁটাও কোথাও নেই, সব একদম শুকনো। আবদুল্লাহ আফরোজাকে ডেকে বলল, এই দেখো কেউ নেই। আফরোজা ভয় ভয়ে উঁকি দিল, সত্যি তো কেউ নেই। আব্দুল্লাহ তাকে টেবিলে খেতে নিয়ে গেল এবং বলল, সকালের কড়া ওষুধের ডোজের কারণে এরকম হচ্ছে, হ্যালুসিনেট করছো। আফরোজা বারবার বাথরুমের দিকে তাকাচ্ছিল, সে জানে সে পাগল নয়, সে যা দেখেছে তা কোনো কল্পনা ছিল না, তাই ওই অবয়বটা হুবহু আবদুল্লার মতোই ছিল। কিন্তু এখন আবদুল্লার এই স্বাভাবিক আচরণ দেখে তার নিজের মস্তিষ্ককেই অবিশ্বাস করতে ইচ্ছে করছে। তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল এই বাড়িতে মহা বিপদ ঘনিয়ে আসছে। পরের দুটো দিন মোটামুটি শান্তিতেই কাটল। আফরোজা নিজেকে বোঝালো যে হয়তো ওই দিনের ঘটনাটা মনের ভুলই ছিল, শরীর দুর্বল থাকলে মানুষ কত কিছুই না দেখে। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। সেদিন সকালে আবদুল্লাহ অফিসে চলে যায়, আফরোজা বাসায় একা। হঠাৎ তার নাকে একটা পোড়া গন্ধ এলো, খুব তীব্র পোড়া গন্ধ, যেন কাপড় বা প্লাস্টিক পুড়ছে। সে দ্রুত কিচেনে গেল, চুলা তো বন্ধ, কোথাও কিছু পুড়ছে না, তবে গন্ধটা আসছে কোত্থেকে? সে ড্রয়িং ডাইনিং সব চেক করল, গন্ধটা ক্রমশ তীব্র হচ্ছে। উদ্বিগ্ন হয়ে সে বেডরুমের দিকে দৌড় দিল, দরজা খুলেই সে আর্তনাদ করে উঠল। তার আলমারির পাল্লা খোলা আর ভেতর থেকে ঝুলিয়ে রাখা শাড়ি আর জামাকাপড়গুলোতে দাও দাও করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে জানালার পর্দার দিকে ছড়িয়ে পড়ল। আগুনের তাপে আর ধোঁয়ায় ঘরটা ভরে উঠল। আফরোজা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসলো। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলো, সবাই মিলে পানি ঢেলে বালু ছিটিয়ে অনেক কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনল। খবর পেয়ে আবদুল্লাহ অফিস থেকে পাগলের মতো ছুটে এলো, ততক্ষণে আগুন নিভে গেছে, কিন্তু ঘরের অর্ধেক জিনিসপত্র পুড়ে ছাই। সবাই অবাক, ঘরে কোনো শর্ট সার্কিট হয়নি, মোমবাতি বা মশার কয়েলও জ্বলছিল না, তাহলে বন্ধ আলমারির ভেতরের কাপড়ে আগুন লাগবে কিভাবে? ফায়ার সার্ভিসের লোকেরাও কোনো সদুত্তর দিতে পারছিল না। আব্দুল্লা আর আফরোজা দুজনেই হতভম্ব হয়ে রইল। এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারছিল না তারা। এই ঘটনার পর থেকে আফরোজার শরীর আরও খারাপ হতে শুরু করল। সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো, চোখের নিচে কালি পড়ে গেল। সে অনুভব করল যখন সে ঘরে একা থাকে তখন কেউ তার পাশেই দাঁড়িয়ে থাকে, কেউ ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে। কখনো মনে হয় কেউ তার নাম ধরে ফিসফিস করে ডাকছে, কিন্তু তাকালে কাউকে দেখা যায় না। এই ঘটনার পর থেকে আফরোজার শরীর আরো খারাপ হতে শুরু করল। সে দিন দিন শুকিয়ে যেতে লাগল, চোখের নিচে কালি পড়ে গেল। সে অনুভব করত সে ঘরে একা থাকে না, কেউ তার সাথে থাকে। একদিন দুপুরে সে সোফায় বসে টিভি দেখছিল, হঠাৎ তার মনে হল কানের কাছে কেউ মুখ এনে শ্বাস নিচ্ছে। গরম বাতাসের ঝাপটাটা তার কানে আর গালে লাগল আর লোম দাঁড়িয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল কোন এক অদৃশ্য সত্তা ঠিক তার পেছনে দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখার মতো শক্তিটুকু কেউ যেন শুষে নিয়েছে। হঠাৎ তার কাঁধের ওপর এক বিশাল ভার নেমে এলো, মনে হল কেউ যেন শক্ত হাতে তার কাঁধ চেপে ধরেছে। আফরোজার হৃৎপিণ্ড লাফাচ্ছে, সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তারপর যা ঘটল তা ছিল চরম বিভীষিকাময়। আফরোজা দেখল তার শরীরটা মাটির ওপর থেকে যেন শূন্যে ভাসছে। তীব্র আতঙ্কে তার চোখ উল্টে গেল। কিছুক্ষণ শূন্যে ভাসার পর সে জ্ঞান হারাল। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করল। টানা তিন দিন হাসপাতালে থাকার পর ডাক্তার যখন রিলিজ দিলেন, আব্দুল্লাহ তাকে বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু আফরোজা জেদ ধরল, সে তার ওই অভিশপ্ত বাড়িতে আর ফিরবে না, সে সোজা তার দাদির কাছে চলে যাবে। আব্দুল্লাহর হাজার অনুরোধ আর রাগারাগি উপেক্ষা করে সে দাদির বাড়িতেই উঠল। দাদির বাড়িটাই এখন একমাত্র নিরাপদ আশ্রয় মনে হচ্ছে। দাদির সামনে বসে আফরোজা হাও মাও করে কাঁদল। শুরু থেকে শেষ পর্যন্ত সেই পার্কিং লটের ঘটনা থেকে শূন্যে ভাষা সব বলল। দাদি সব শুনলেন, তিনি বুঝলেন এটা কোনো সাধারণ রোগ নয়, এটা ডাক্তারের কাজ নয়। পরদিন সকালে আফরোজা ঘুম থেকে উঠলে দেখল দাদি নেই। প্রায় একটার দিকে কলিং বেল বাজল, দরজা খুলে দেখল দাদি দাঁড়িয়ে আছে, আর তার সাথে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পরনে সাদা পাঞ্জাবি, মুখে সাদা দাড়ি, হাতে তসবি। তার দৃষ্টি ভীষণ ধারালো। দাদি আফরোজাকে ইশারা করলেন ভেতরে যাওয়ার জন্য। সেই হুজুর ঘরে ঢুকে সোফায় বসলেন। আফরোজা তাকে সালাম দিয়ে একপাশে জড়সড় হয়ে বসল। হঠাৎ আফরোজার শরীরটা কেমন যেন গুলিয়ে উঠল। তার মনে হল পেটের ভেতর থেকে এক অচেনা শক্তি ওপরের দিকে উঠে আসছে। তার মাথা ঝিমঝিম করতে লাগল। হুজুর তসবি জপছেন আর বিড়বিড় করে কিছু পড়ছেন। তিনি যতই পড়ছেন আফরোজার কষ্ট ততই বাড়ছে। হঠাৎ আফরোজার মুখ থেকে এক ভয়ঙ্কর পুরুষালী এবং কর্কশ গলার আওয়াজ বের হয়ে আসল, বন্ধ করো, বন্ধ করো এসব। দাদি ভয়ে কেঁপে উঠলেন। আফরোজার চোখ উল্টে গিয়ে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, তার মুখভঙ্গি পাল্টে গিয়ে হিংস্র রূপ ধারণ করেছে। হুজুর থামলেন না, তিনি আরো জোরে তসবি পড়তে লাগলেন। কে তুই, এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস, তিনি জিজ্ঞেস করলেন। আফরোজার শরীর থেকে সেই জিন উত্তর দিল, তুই কে আমাকে প্রশ্ন করার। হুজুর জিজ্ঞেস করলেন, কেন এসেছিস? জিনটা বলে উঠল, আমাকে পাঠানো হয়েছে, আব্দুল্লাহ আমাকে পাঠিয়েছে। আব্দুল্লাহ? সে তোর স্বামী, সে কেন পাঠাবে? জিনটা বিভৎসভাবে হেসে উঠল, স্বামী? ও তো ওকে ঘৃণা করে। আফরোজা বিয়ের আগে আব্দুল্লাহকে ফিরিয়ে দিয়েছিল, অন্য কাউকে পছন্দ করত। আব্দুল্লাহ সেই অপমান ভোলেনি, ও কালো জাদুর আশ্রয় নিয়েছে। ও চেয়েছিল আফরোজাকে বিয়ে করে তারপর তিলে তিলে শেষ করে দেবে। দাদি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। হুজুর এবার কঠোর হলেন, তিনি জিনের দিকে তাকিয়ে বললেন, তুই এখান থেকে যাবি, আব্দুল্লার কাছেও ফিরবি না, কোনোদিন এই মেয়ের ছায়াও মারাবি না। যদি না যাস তবে তোকে আমি এই বোতলে বন্দি করে সাগরে ভাসিয়ে দেব, তুই আজ থেকে আজাদ, চলে যা। জিনটি মেনে নিল। বাবাজি তসবি দিয়ে আফরোজার গায়ে ফু দিলেন, সাথে সাথে আফরোজার শরীরটা একদম বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়ে শান্ত হয়ে গেল, সে আবারও জ্ঞান হারাল। বাবাজি দাদির দিকে তাকিয়ে বললেন, মা, ও এখন মুক্ত, আমি একটা কালো সুতো পরিয়ে দিচ্ছি, ওর হাতে বেঁধে দেবেন, আর সাবধান, আব্দুল্লাহ আবার কালো জাদু করতে পারে। আপনারা খেয়াল রাখবেন। বাবাজি চলে যাওয়ার কিছুক্ষণ পর আফরোজার জ্ঞান ফিরল। সে খুব দুর্বল বোধ করছিল। দাদি তাকে জড়িয়ে ধরে সব ঘটনা খুলে বলল। আব্দুল্লার এই ভয়ঙ্কর রূপের কথা শুনে আফরোজা পাথর হয়ে গেল। এই বলে হুমায়রা আন্টি ওনার ঘটনা শেষ করেন। খুব অদ্ভুত কিছু ঘটনা এই পৃথিবী জুড়েই ঘটে। এই পৃথিবী বড়ই রহস্যময়। তেমন একটা ঘটনা শুনলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখবেন, russell.bhoot.com@gmail.com। এখানে আপনাদের পছন্দের ঘটনা বা যেগুলো ঘটনা আপনাদের কাছে ভালো লাগে, আপনারা সংগ্রহ করেছেন বা আপনাদের সাথে ঘটেছে, সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে ভুলবেন না। আর আপনারা যারা শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘটনা আসে আমাদের কাছে। এই তো আফ্রিকার ঘটনা যেমন আমরা পাই, কিছুদিন আগে আমরা শুনিয়েছি কানাডার ঘটনা, আর আজকে আমরা শোনাব চায়না থেকে আসা একটা ঘটনা। ও হ্যাঁ, মাঝখানে আমরা কিন্তু ইংল্যান্ড থেকে আসা একটা ঘটনাও শুনিয়েছিলাম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালোর দলে আছেন। আমি কাউসার মাহমুদ, নবান্ন। তখন সদ্য চীনের জংজু শহরে এসেছি। শীতের সময় এমন শীত যেটা নাকি শহরটা ঢেকে দেয়। লোকজন বলে জংজুর আসল শীত বাতাসে নয়, কুয়াশার ভেতরে থাকে। আমি ভাবতাম ওরা বাড়িয়ে বলে, কিন্তু যেদিন আমার জীবনে ঘটনাটা ঘটল সেদিন বুঝেছি কিছু শহরে কিছু জিনিস থাকে যেগুলো মানুষের নয়। রাত 1:47, জংজুর পুরনো স্ট্রিটগুলো রাত হলেই কুয়াশায় ডুবে থাকে, শান্ত হয়ে যায়। সেদিন রাতে হঠাৎ মাথা গরম ও ভারী লাগছিল, তাই হাঁটতে বের হই। রাস্তার বাতিগুলো কুয়াশার ভেতরে এমনভাবে ঢেকেছিল যেন কেউ আলোর ওপর কাপড় চাপিয়ে দিয়েছে। আমি চুপচাপ হাঁটছিলাম, হঠাৎ দেখি দূরে, খুবই দূরে কুয়াশার মধ্যে একটা লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে। আমি ভাবলাম হয়তো কোনো বুড়ো লোক বা নেশাখোর, কিন্তু অদ্ভুত ব্যাপার হল লোকটা নড়ছিল না, এক সেকেন্ডও না। আমি একটু এগোতেই লোকটা ধীরে ধীরে মাথা উঁচু করে তাকাল, আর এখানেই প্রথম ভুলটা করলাম। আমি তার চোখের দিকে তাকালাম, ওর চোখে কোনো সাদা কালো কিছু ছিল না, কুয়াশার ভেতর ভেসে থাকা দুটো আলোর বিন্দু, যেন দুটো দূরত্বহীন গভীর শূন্যতা। আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি তখনও ভাবছিলাম এটা হ্যালুসিনেশন, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম বোঝার জন্য যে আসলে জিনিসটা কি। আমি ঘুরে অন্য রাস্তা নিতে যাব, ঠিক তখনই কুয়াশার ভেতর মানুষের মতো অবয়বটা একটা শব্দ করল, যে শব্দ পৃথিবীর কোনো মানুষের নয়। মানুষের গলায় কম্পন হয়, শ্বাস লাগে, শব্দে ওঠানামা থাকে, কিন্তু ওই শব্দটা ছিল ঠান্ডা, কম্পনবিহীন আর ধাতবের মতো, যেন বরফের ভেতর কেউ লোহার কিছু টেনে নিয়ে আসছে। শব্দটা একটাই, কাউসার। ধীরে, ভাঙা ভাঙা কিন্তু নিখুঁত ভাবে আমার নাম। আমি জমে গেলাম, কারণ আমি কাউকে বলিনি জুয়াংজুতে আমি নতুন, এখানে কেউ আমাকে চেনে না। কুয়াশার মানুষটা এগিয়ে এলো, হঠাৎ কুয়াশা একটু সরতেই দেখলাম লোকটা হেঁটে আসছে না, তার পা মাটিতে স্পর্শ করছে না, যেন কুয়াশাই তাকে টেনে আনছে। আর একেবারে কাছে আসতেই দেখলাম তার মুখ নেই, মুখের জায়গায় একটা গর্ত, ঠান্ডা কালো গভীর গর্ত। আমি ভীষণ ভয় পেয়ে যাই। গর্তের ভেতর থেকে শব্দটা আসছে মানুষের শব্দ নয়, কিছুটা গা ঘিনঘিনে ভেজা শব্দ, খরর খরর খরর। আমি দৌড় দিলাম, কিন্তু ভয়ানক ব্যাপার হল আমি যত দ্রুত দৌড়াই তত মসৃণভাবে ভেসে আসে
শব্দটা ঠিক আমার পেছনে। কতক্ষণ দৌড়েছি জানি না, কিন্তু আমি একটা পুরনো গলি পেয়ে ঢুকে পড়ি। গলিটা এত সরু ছিল যে ব্যাগটাও টেনে ধরতে হচ্ছিল। বলে রাখা ভালো যে আমি যখনই বের হই তখন সাথে কিছু স্ন্যাক্স ও পানি থাকে। আমি পেছনে তাকাতেই দেখি লোকটা গলির মুখে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা কাত করছে, যেন দেখছে তুমি বেরোবে না মরবে। তারপর গলির ভেতর থেকে হঠাৎ পাশের দেয়াল থেকে বরফ শীতল একটা হাত আমার কাঁধ ধরে টেনে নিল। আমি চিৎকার করে লোকটার দিকে তাকালাম, কিন্তু সে তখন গলির মুখে দাঁড়িয়ে হাসছে। হাসিটা মানুষের মতো নয়। সব আলো নিভে গেল, বাতাস হচ্ছে, সব চুপ। আর ঠিক ওই মুহূর্তে পরিষ্কার একটা কথা শুনলাম, ইউ ক্যানট লিভ জংজু টু নাইট। পরদিন সকাল আমি জেগে দেখি রাস্তার পাশে শুয়ে আছি, কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই, মোবাইল অফ। পকেট থেকে একটা জিনিস পেলাম, একটা ছোট্ট ধাতব ট্যাগ, ওতে চাইনিজে লেখা, কুয়াশার মানুষ তোমাকে দেখে ফেলেছে। আজ পর্যন্ত প্রতি শীতের রাতে যখন কুয়াশা জমে আমার কেন যেন মনে হয় ও আমার আশেপাশে আছে। থ্যাংক ইউ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। সিলেক্টেড হলে জানাবেন। আমরা সিলেক্ট করার আগে তাকে আবারও কনফার্ম করতে বলেছিলাম যে এই ঘটনাটি সত্য। তিনি কনফার্ম করেছেন যে এই ঘটনাটি সত্য। সুতরাং এখন বিশ্বাস করা বা না করা পুরোপুরি আপনার ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। অনেক লম্বা একটা এপিসোড করলাম এই জন্যই, শুরু করেছিলাম একটু আগেই এবং শেষ করতে করতে প্রায় ১২টা বেজে গেল। কিন্তু আমি মানে চেয়েছিলাম যে আপনাদেরকে এক চমৎকার কিছু একটা উপহার দিতে আসলে, আর কালকেও সেরকম একটা চমৎকার এপিসোড থাকবে। এখন থেকে আমি চেষ্টা করব যে কালকে তো মনে হয় বুধবার, সুতরাং কালকে একটা এপিসোড থাকবে, আপনারা মিস করবেন না আশা করি। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা সময় থাকার জন্য। এবং লাস্ট যে ঘটনাটা শুনলেন সেটা কিন্তু একটা নতুন ঘটনা, রাইট? সো আমরা সবকিছু মিলিয়ে আসলে চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু উপস্থাপন করার, ভালো কিছু হাজির করানোর। আমি জানি না কতটুকু পারছি, কতটুকু সফল হচ্ছে, কিন্তু আসলে চেষ্টা তো থাকেই, এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি খুলনা থেকে আমাদেরকে তাসিন কমেন্ট করেছেন, মেহেরপুর থেকে করেছেন মাসুম, বগুড়া থেকে আছেন আমাদের সঙ্গে, ওমান থেকে দেখছেন ইসমাইল আমাদের সঙ্গে আছেন, ওমান থেকে আলামিন আমাদের সঙ্গে আছেন, কুড়িগ্রাম থেকে আসিফ খান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে সারোয়ার, আমাদের সঙ্গে আছেন তুবা মির্জা বগুড়া থেকে, আমাদের সঙ্গে গাইবান্ধা থেকে আছেন আসাদ, নাগেশ্বরী থেকে শুনছেন আমাদেরকে, নামটা পড়তে পারলাম, নামটা আপনি কমেন্টের মধ্যে লিখে দিন, আমার পড়ার জন্য সুবিধা হয়, অনেকেই তাই করছেন। সিংড়া থেকে আবির বলছেন আমাদের সঙ্গে আছেন তিনি, রাসেল আছেন গাজীপুর থেকে, আর এছাড়াও জাপান থেকে আছেন পাভেল, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আছেন, নামটা পড়তে পারলাম না, আপনি কমেন্টে দেননি এই জন্যই মানে খুব ঝামেলা হয়ে যায়। শামীম আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে মাহিম, আমাদের সঙ্গে আছেন আমজাদ হোসেন সিরাজগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন গাজীপুর চৌরাস্তা থেকে নাসিমুল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা যেগুলো নাম নাই আমি সেগুলো একটু বাদ দিচ্ছি, এখন পড়তে ঝামেলা হয়। বরিশাল থেকে সিয়াম আছেন আমাদের সঙ্গে, সৌদি আরব থেকে সাকিব আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন আমি দেখতে পাচ্ছি নওগাঁ থেকে রোহিত, আমাদের সঙ্গে আছেন সাব্বিসির ঘটনা শুনতে চান, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি জয়নুল আছেন ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাউসার আহমেদ, আমাদের সঙ্গে আছেন জামগড়া আশুলিয়া থেকে, আচ্ছা আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, আগের মিউজিক অনেক ভালো লাগতো, হয় আগের মিউজিকই বাজছে, আমি ঠিক জানি না যে আপনি আগের মিউজিক বলতে কোনটা বোঝাচ্ছেন, আপনি যদি একটু আমাকে বলতে পারেন তাহলে আমার জন্য খুব সুবিধা। চায়না থেকে সিজা বলছেন, লাস্ট স্টোরিটা তো আপনি শুনলেনই, চায়নার একটা স্টোরি ছিলই। কিন্তু নাইম আছেন যশোর থেকে, বাগেরহাট থেকে আছেন শুভ, ফরিদপুর থেকে আছেন ওমর, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে তারিক, আর বগুড়ার শেরপুর থেকে আছেন আরিফ, আমাদের সাথে আছেন নাইম যশোর থেকে, আমাদের সঙ্গে কাউসার আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হেদায়েত আলো এখনও আছেন গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আচ্ছা আরো অনেকেই আমাদের সঙ্গে উপস্থিত আছেন আর কি, এবং এখনো নাবিল যেমন ডেমরা থেকে আছেন এবং আমাদের সঙ্গে আছেন নাজমুল নওগাঁ থেকে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য, অনেকের কমেন্ট পড়লাম, অনেকের কমেন্ট পড়তে পারলাম না সময়ের অভাবে, বাট আপনারা সবাই যে সঙ্গে ছিলেন, আপনারা সবাই যে আমাদের সঙ্গে পার্টিসিপেট করলেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা কালকের এপিসোডটাও একটা ভালো এপিসোড আপনাদের উপহার দেব, কারণ তার পরের দিন ছুটি, সুতরাং একটা ভালো এপিসোড আপনারা পাবেন আশা করি, এবং আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কালকেও থাকেন আমাদের সঙ্গে, আমরা অনেক 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 খুশি হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনো ঘটনা পাঠাননি ঘটনা পাঠিয়ে দিন russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনাদের সবার জীবন সুন্দর হোক, আল্লাহ হাফেজ।